মানে কখনো কখনো মানসিক ভাবে আমরা কিন্তু বিকারগ্রস্ত হয়ে পড়ি। আর সেই বিকারগ্রস্ত অবস্থা কিন্তু আমার নিজেরও হয়, আমিও কিন্তু ওই বিকারগ্রস্ত ভাবটা অনুভব করি নিজের ভেতরে। ঘটনাটা সেই সময় যে সময় আমি কাজ আর বেশি দিন রাখছি না, মানে ছেড়ে দিব, মানসিক ভাবে পুরোপুরি বিকারগ্রস্ত। ওদিকে কাজীরা আমার উপরে প্রচন্ড চাপ তৈরি করতে শুরু করেছে। মানে আমি এমন একজন মানুষ, দুই দিন আগে হয়তো নিজে বড় ক্ষতি করার চেষ্টা করেছি, আবার দুই দিন পরেই আমি আবার এমন কোন জায়গায় চলে যাচ্ছে কাজের জন্য বা যেটার জন্যই হোক, মানে আমার অ্যাক্টিভিটি দেখলে কেউ বুঝতে পারবে না যে আমি পুরোপুরি স্টেবল মানুষ। তখন একটা জায়গা থেকে ফোন আসে, ততদিনের দিগন্ত তারা তাসি কাজটা সে বুঝে ফেলেছেন, তাকে এখন কি করতে হবে, সে এখন পরোয়ানা তার। এবং আমি সব এর সাথে আমার অল্প অল্প কথা হয়, কিন্তু মূলত ওই সময় সবকিছু নিয়ন্ত্রণে ব্ল্যাক লিকুইড। যে ফোন কলটা আসে ওই ফোন কলটা ছিল মানে এক ব্যক্তির, যেভাবে হোক অনেকগুলো মাধ্যমে এসছে, যে মাধ্যমে এসছে সেই মাধ্যমকে আমি ভেরিফাই করলাম যে এটা কি ওইভাবে আসলো কিনা, সবকিছু ভেরিফাই করা শেষ। সমস্যা কি? সমস্যা হলো একটা 19 বছর বয়সের ছেলে, আনস্টেবল, এবং সারা দিন কি জানি করে বসে বসে, মানে তাদের ভাষায় কি জানি করে। এবং যখন আজান হয় ওই আজানের সময় সে কিছুটা পাগলামি করে, প্রায়শই নিজের মাথার উপরে ভর দিয়ে সে থাকে আর কি, মানে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে পা উপরের দিকে রাখে, মাথা নিচের দিকে থাকে, তাকে কেউ ধরতে পারছে না, না পারছে তাকে গোসল করাতে, না পারছে কোনো কিছু করতে। এমনকি দুইজন তিনজন যদি তাকে ধরার জন্য আসে, কোন এক অজ্ঞাত কারণে তাকে ধরতে পারে না কেউ। তাদের নিজের কাছে জানি কেমন জানি লাগে, এক ধরনের অনুভূতি তারা পায়, খুবই খুবই ভয় পায় তারা, যে ওর চোখের দিকে তাকালে বা যে কোনো ভাবে হোক ভয় পায়। ভয় পাওয়াটা হচ্ছে যে আসল ছেলেটার বয়স কিন্তু 19 বছর বয়স, এবং ছেলেটা কিন্তু বকে যাওয়া ছেলে না, ছেলেটা কিন্তু খুব নামাজি কালামে ছিল, মানে খুবই আমলদার একটা ছেলে। মসজিদ থেকে ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল, ইমাম সাহেবের কাছ থেকে সে কোরআন শরীফ পড়া পর্যন্ত শিখে ফেলেছে, মানে কিভাবে কোরআন শরীফ পড়তে হয়। এই ছেলেটার ওই অবস্থা, তারা ঝাড়ফেঁক করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সমাধান করতে পারে না। কেন সমাধান করতে পারে না? মানে সে চিৎকার চেঁচামেচি করে না তা না, এমন কোনো কিছু না, কিন্তু সে অদ্ভুত অদ্ভুত ঘটনা বলে, অদ্ভুত অদ্ভুত ঘটনা। যে ঘটনাগুলো যখন আপনি শুনবেন, ঘটনাগুলো আপনার মাথার মধ্যে খুব বেশি বড় পরিমাণে এফেক্ট ফেলবে। আরো অবাক করার বিষয়, যাকে সে অদ্ভুত ঘটনাগুলো বলে, মানে যাকে উদ্দেশ্য করে সে বলছে বা যাকে সে শোনাচ্ছে, সে কোনো না কোনোভাবে ঘটনাগুলোর সাথে একটা রিলেশন খুঁজে পায় নিজের, অর্থাৎ সে কিছু রিডও করতে পারে। অন্যান্য অনেক ঘটনা কিন্তু একই সময় ঘটে, এবং সেই ঘটনাগুলোর সাথে সাথে যত সময় গেছে তত আসলে পুরো ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং ওই ইমাম সাহেবও যদি আসে এখন ওর কাছে, ও থুতো মারে রীতিমতো। অনেক চেষ্টা করেছেন ইমাম সাহেব ওকে জড়িয়ে ধরার জন্য, ইমাম সাহেব জড়িয়ে ধরার পরে ইমাম সাহেবের মনে হয়েছে যে ওনার পেটের ভেতরে প্রচন্ড রকমের গরম লাগছে, মানে আমাদের অনেক সময় হয় না যে আমরা খাবার খাওয়ার পরে পেটটা হুট করে প্রচন্ড গরম টের পাই আমরা, আমাদের পেটের পাকস্থলীটা, তো ওই গরমটা টের পাওয়ার পর একটু অস্বস্তি বোধ লাগে না আমাদের, কেমন জানি ভালো লাগছে না। ওনার এই একই অবস্থা হয়, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পেট থেকে সব বেরিয়ে আসবে এখন, মানে আগুনের মতো কোনো কিছু বেরিয়ে আসবে। ওই সময়টা মাত্র কাজেদের সাথে ঝামেলা মানে চলছে 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 এরকম একটা সময়, তখন আমি ডিসাইড করলাম আমি যাব। তো আমি ওই বাড়িতে যাই একা, কেউ ছিল ওনার সাথে, একা আমি ওই বাড়িতে যাই এবং আমি ওই ছেলেটার সাথে দেখা করি। দেখা করব কি, ও তো যখন আমি বাসায় ঢুকি তখন থেকে পুরোপুরি অস্থির, আর মানে অস্থির এই জন্য যে সে একটু কথা বলতে চায় আমার সাথে। যখন আমি একদম ওর রুমে যে ঢুকি, ওর রুমের অবস্থাটা হচ্ছে এরকম যে এই রুমে ঝাড়ু দেওয়া কোনো মতে সম্ভব না, মানে এত নোংরা রুমটা এখন, মানে সে এত নিয়ন্ত্রণ রেখেছে সবকিছুর উপরে। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? ভেঙচি কাটা। তো ভেঙচি কাটা দেখে আমি কনফার্ম হলাম যে না, এটা এটা ইস্যুই, ও ভেঙচি কাটার কথা না, মানসিক সমস্যাও না, এটা ইস্যুই। তো আমি যে বসলাম, বসার পরে চেয়ারে বসে রয়েছি, চেয়ারে বসে রইলাম, আমি কেন জানি মনে হচ্ছে যে কিছু একটা এখানে ঠিক নেই, মানে আমার সেন্স বোঝাচ্ছে যে কোনো কিছু ঠিক নেই এখানে। এবং আমার কেন জানি বারবার মনে হচ্ছে উপরে যে ফ্যান, যে ফ্যানটা এখন এই মুহূর্তে বন্ধ, ওই ফ্যানে কে জানি ঝুলে আছে, গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এবং ঝুলে থাকা অবস্থায় মানে আপনি যদি কোনো কিছুকে ঝুলিয়ে যেটাকে ওটাকে যদি ধাক্কা দেন, এদিক সেদিক নড়াচড়া করবে না খুব জোরে জোরে, বডিটা এদিক সেদিন নড়াচড়া করছে। এবং বডিটা একটা মেয়ের, বডিটা আনুমানিক 6 ফিটের উপর একটা মেয়ের, এটা অত্যন্ত শুকনো, ওর চেহারাটা একটু লম্বাটে, শাড়ি পরা, দেখে মনেই হয় না যে তাকে কেউ গলায় ফাঁস দিয়েছে, এরকম সে নিজে গলায় ফাঁস নিয়েছে এরকমও মনে হয় না। কেন জানি মনে হচ্ছে একটা পুতুলকে এখানে রাখা হয়েছে গলায় ফাঁস দিয়ে। আমি ছেলেটার সাথে কথা বলতে শুরু করলাম, কথা বলে না, কথা বলে না, যত কিছু জিজ্ঞেস করি কথা বলে না। এবং এমন একটা সময় আমি গিয়েছিলাম যে সময়টা মাগরিবের পর, অনেকক্ষণ চেষ্টা করলাম কথা বলতে, সে কথা বলে না। হঠাৎ করে সে, আমি যখন বিরক্ত হয়ে গেলাম, বিরক্ত হয়ে যখন উত্তর যাব, সেই সময় সে বলে বসল দিগন্ত তারার নাম। এবং দিগন্ত তারার নামটা যখন সে আমাকে বলল, অবাক হলাম না, অবাক হই না, আসলে অবাক হওয়ার মতো ব্যাপার না, কিন্তু ভেতরে একটু সন্দেহ লাগলো যে আবার হাইকমান্ডের কোন লোক কিনা, যদি আবার হাইকমান্ডের আরো অন্য কোন লোকজন হয়ে থাকে তো আরো বড় বিপদ আমার জন্য, মানে আমার জন্য এখন স্টেবিলিটি প্রয়োজন, আমি কিন্তু অলমোস্ট ডিলের দিকে পৌঁছে গেছি আমার লাইফটা স্টেবল করার জন্য। তো সে যখন দিগন্ত তারার নামটা বলল, আমি ক্যাজুয়ালি তাকে বললাম যে তুমি তো নাম নিয়ে নিলা, বান্দা এখানে হাজির হয়ে যাবো যে কোনো সময়, তখন কি করবা? তো সে আমাকে সিম্পলি উত্তর দিল, সেইটাই চায়, সেইটাই চায় দিগন্ত তারা এখানে আসুক। মানে ওর অরিজিনাল নাম দিগন্ত তারা বলে নাই, ওর অরিজিনাল নাম বলেছে। তো আমি আবার নিজের চেয়ারে যে বসলাম, এবং ওর সাথে এখন ওই কাজ করার মতো কোনো চিন্তা ভাবনা আমার নেই, কথা বলার রিজন কি, তুই ডাকলি কেন, তুই ওর নাম জানিস কিভাবে, আমার জানা দরকার এখন। তো আমি চেয়ারটা আমার বুকের দিকে ঘুরিয়ে দিলাম, মানে উল্টো ভাবে আর কি বসলাম চেয়ারে, মানে পিঠের সাইডটা আর কি সামনের দিকে দিয়ে আমার বুক ওদিকে রাখি আর কি একটু ভর দিলাম। জিজ্ঞেস করলাম, নাম কি? তো সে আমাকে যে নাম বললো, আমি বললাম যে এই নাম বললে কি পরবর্তীতে সারা মিলবে? সে বললো হ্যাঁ মিলবে। তো নামটা কি ছিল জানেন? বিশাল বড় নামের পরে যে শব্দটা ছিল রোশাক। তো আমি রোশাক শব্দটা শুনেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এই যে আঁকি বুকি দেয়ালের ভেতরে এগুলো তো সব ইঙ্ক ব্লট, এই ইঙ্ক ব্লট গুলো কি এই রোশাকের খেলা? তো সে বললো বই বই বই, মানে এরকম, মানে হ্যাঁ এটা বুঝালো সে বই 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 এইভাবে। আমাকে সে একটা ইঙ্ক প্লটের দিকে পয়েন্ট করালো, মানে দেয়ালে অনেকগুলো রোশাক ইঙ্ক প্লট আঁকা। একটা যে মানে ইঙ্ক প্লটের দিকে সে আমাকে দেখতে বললো, সেই ইঙ্ক প্লটটা কিন্তু মানে ইঙ্ক প্লট তো সেটা সেটা এক ধরনের আঁকি বুকি। এবং সে আমাকে বললো যে আমি কি দেখতে পাই, এবং বিশেষ করুন আমি ওইটাতে ওটার দিকে তাকানোর পরপরই ইমিডিয়েটলি আমি দিগন্ত তারাকে দেখতে পাই, মানে এটা আপনি দেখতে পারবেন না, কেবল মাইন্ডে যে জিনিসটা চলছে ওটা যদি মিলে আপনি তখন সেটা ধরতে পারবেন, রোশাকের যে পিকচারটা এই পিকচারের ভেতরে। এবং সে ওটা কিভাবে কাছে মানে দেয়ালে ঘর ভর্তি কয়লা, এবং ওনারা বলেছে ওনারা কয়লা, ওনাদের কয়লার কোনো সোর্সই নেই, ছেলে ঘর থেকে বেরো হয় না, এই জন্য ওনারা বেশি আতঙ্কিত এখন। এবং কয়লা দিয়ে চারপাশে ইয়া করে, এবং ওর মুখের ভেতরে কয়লা, ও কয়লা চাবায় বসে বসে। কিন্তু আমার সামনে একদমই পরিষ্কার কিন্তু নাকি কয়লা চাবায়, কিন্তু দাঁতগুলোতে একটু একটু কয়লা করে দেখা যায়। তো যখন কনফার্ম হলাম আমি, তখন আমি ওকে বললাম মানে এটা কি নতুন কোনো ধরনের ট্রিটমেন্ট, মানে তোমার মনে চেয়েছে তুমি আসছো ছেলের উপরে, ছেলেটার নাম বললাম না, অন্যটা নাম আমি দিতেই পারি ছেলে, কিন্তু ছেলেই বলি আমি, ছেলেটার উপরে এলে এখন ওকে কি ট্রিটমেন্ট করাবা, কোনো ও ভালো মানুষ ছিল এখন ওকে খারাপ মানুষ বানানোর ট্রিটমেন্ট করবা, ওকে সাইকোলজিক্যালি বুঝাবা যে তুই আসলে উন্মাদ, তুই যে রাস্তায় ছিল ওইটা খারাপ রাস্তা, আমাদের দিকে সেটাই ভালো হবে। ওর সাথে সাথে বললো উই 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 এরকম, মানে সে বুঝলো হ্যাঁ ওইটাই। তারপরে সে আমাকে ইশারা দিল, সামনে একটা নর্মাল খাতা থাকে ওই খাতা দিলাম ওদিকে আমি আগে, ওই খাতা আগিয়ে দেওয়ার সময় আমি যেটা দেখতে পাচ্ছি ওর ভেতরে ওইটা আবার আমি বোঝানোর জন্য আমি আবার আর একটা খাতা খুঁজলাম ওই ঘরে, কিন্তু কোনো কলম ছিল না, বিধায় বাইরে থেকে কলম আনি। যখন ও কিছু একটা লিখছে আমার জন্য, আমি ওর জন্য কিছু লিখলাম, এবং আমি কি লিখলাম আমি আপনাকে বলি। বাইনারি কোড থাকে আমাদের সবার, এখন আমি ও বাইনারি কোড যেটা বুঝতে পারছি এমন না যে আমি শতভাগ সঠিক, না আমি সেটা বলছি না, আমি ওর নাম জানি, ও বাইনারি কোড বের করে ফেলেছে নামের কারণে, ও বাইনারি কোড বের করার পরে আমি ও বাইনারি কোডের পরবর্তীতে মানে ওর উপরে যেই যেই ধরনের জিনিসপত্র বা যে ধরনের সাইন সবচেয়ে বেশি প্রবল, এই সাইনটা আমি ওইখানে কার্ভ করলাম, মানে লিখে দিলাম। সাইন কেন বলছে এই জন্যই আমি নকশা পর্ব অনেক কিছু ডিটেলে বলেছিলাম আপনাদেরকে, যে মনে করুন যে আমি ওয়াহিদ, আমার তো একটা সাইন আছে না ওয়াহিদ, WHID ওয়াহিদের একটা সাইন, ওরা তো মানুষ না, ওদের নামের পরে একটা এক ধরনের সাইন থাকে, সেটা হচ্ছে সংকেত। মনে করুন যে আপনি ডেঞ্জার একটা সংকেত থাকে না, একটা কঙ্কালের পাশে দুইটা হার বা দুটা হারের মাঝখানে আরাধিভাবে কঙ্কালের ডেঞ্জার সাইন বোঝায়, প্রশ্নবোধক সাইন বোঝায়, তো ওদের নামটা জানার পরে আমি আমার চোখে অনেক কিছু দেখতে পাই, তখন আমি কিছু সাইন তৈরি করতে পারি। তার মানে এই না যে সাইনগুলো অ্যাকুরেট, মানে আমি ওকে এটা বুঝাই যে দেখ আমি তোর নাম শোনার পরে আমি এইটা দেখতে পাই, তাহলে তুই এটা দেখ এটা কি, এটা মিলে কি না, এবং যদি মিলে যায় এটা ওর জন্য আবার একটু আতঙ্কের, কারণ আপনি যদি কারোর কন্ট্রোল করার মতো কোনো অ্যাবিলিটি পেয়ে যান, কাউকে কন্ট্রোল করার মতো অ্যাবিলিটি পেয়ে যান, তাহলে সে কেন আতঙ্কিত হবে না। একই সময় যখন ওর কাজ শেষ, ওর কাজ আরো আগে শেষ, ও আমাদের এমন ভাবে তাকিয়েছিল আমি খেয়াল করি নাই, কারণ আমি আমার লেখায় ব্যস্ত, আর পার্শিয়ালি ওর দিকে আমার নজর যত মুভ না করে, ওর যখন আমি ওর দিকে তাকাই দেখতে পাই যে ওর মাথাটা নোয়ানো, এবং নোয়ানো মাথায় ও আমার দিকে তাকিয়ে রয়েছে একদম উপরের দিকে ওর মুড়ি। ঠিক ওই সময় ওর মাথার পেছনের দিক দিয়ে আবারও ওই ঝুলন্ত বডিটা, ওর পা দুটা মাথার পেছনের দিক দিয়ে ঘুরে আবার বাম দিক দিয়ে ঘুরে আমার একদম সামনের দিক দিয়ে ঘুরে আবার ওর মাথার পেছনের দিকে যাচ্ছে, এবং সে আমার দিকে বাড়িয়ে দিল খাতাটা, ওই পায়ে বাড়ি লাগে ওই খাতার, এবং খাতা পড়ে যায়। কিন্তু যখন এটা হয় তখন সাথে সাথে আমি চেয়ার থেকে উঠে দাঁড়াই, এই উঠে দাঁড়ানোর সময়ের ভেতরে কি হলো আঙ্গুলে, এই উঠে দাঁড়ানোর সময় মানে এই যে স্প্লিট মোমেন্ট, এটা কোনো সেকেন্ডও না, ওই ঝুলন্ত বডিটা ধাম করে ওর পেছনে পড়ল, শব্দ হলো, আমিও ঘুরলাম, পেছনে কেউ নাই। ঠিক আছে, তো ওই ধাক্কায় কিন্তু কাগজ সরে গিয়েছিল, তো আমি ইচ্ছে করে আমারটা আগে ওর কাছে দিলাম, এবং আমার কাগজটা দেখার পর, আমার কাগজে যা যা ছিল ওটা দেখার পর আমার দিকে এমন ভাবে তাকালো যে ওইটা এক্সপেক্টই করতে পারে না যে মানে আমি ওর সাইন ধরে ফেলেছি, আর আমি নিজেও জানতাম না, বাট আমি চোখে যেটা দেখছিলাম ভিশনের মতো জাগনা থাকা অবস্থায়। তো যখন আমি ওর ওই কাগজটা হাতে নিলাম, কাগজটা হাতে নেওয়ার পরে না অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, কিছু বুঝি না, আমি কিছু বুঝতে পারছি না, কাগজের দিকে তাকিয়ে রইলাম, মানে এটা একটা ইঙ্ক ব্লট, রহস্যক ইঙ্ক ব্লট, মানে এই ইঙ্ক ব্লটের মধ্যে কি আছে এটা কেবল ওই যে বললাম একটা সাইকোলজি মানে একটা সাইকো পেশেন্ট, সে ওই দাগের ভেতরও ছবি দেখে, ছায়ের ভেতরও ছবি দেখে, ফেস দেখে, বিভিন্ন জিনিস দেখে, এটা এক্সপ্লেন করা টাফ এর মধ্যে। মানে এটা তখন আমি জানতাম না পুরোপুরি। আমি যদি এটা জানতাম যে রোশের একটা ইফেক্ট আছে, তারা বিভিন্ন জিনিসের ভিতরে মানুষের ছায়া দেখে, মানে বিভিন্ন রকমের ছায়া দেখে, এটাই আগে প্রথম প্রথম জানতাম। তা আমি সেদিন ওই দিন ওই কাগজ নিয়ে চলে আসি। ওই কাগজ নিয়ে যখন চলে আসি, চলে আসার পরে আমি আমার মতো নিজের ঘরে বসে দিগন্ত তারা এসে হাজির। এখন দিগন্ত তারা এসে হাজির, এবং হাজির হয়ে এসে বলল একটা সমস্যা দেখা দিয়েছে। আমি বললাম কেন, কি সমস্যা? সে বলল যে সিন্দুকটা রিলোকেট করা দরকার। আমি বললাম যে সিন্দুক রিলোকেট করা দরকার কেন? ওটা যে জায়গা আছে ওই জায়গায় থাকুক না। সে বলল ওটা গায়েবই হয়ে গেছে, ওটা যেখানে থাকার কথা ওইখানে এটা নেই, এবং এটা কোনো না কোনো ভাবে আবার এই মাটিতে আসছে ফেরত। মানে ওইখান থেকে এটা কেউ না কেউ কোনো না কোনো উপায়ে এটা মাটিতে ফেরত দিয়ে আসছে, ঠিক আছে? এই সিন্ধুকের কথা কিন্তু আমি জানতাম, যেটা আমরা পরবর্তীতে যে একদম শেষের দিকে যে এটা ওইভাবে ইয়া হয়, এই জন্য ওই সিন্ধুকের ব্যাপারে আমি অত বেশি অবাক হই না। মানে আমাদের তো তখন সমস্ত কিছু প্রায় সেপারেটেড পর্যায়ে, এখন তো দিগন্ত তারা বড় না তার, এই জন্য ওই সিন্ধুকের কথা এইভাবে ক্যাজুয়ালি সে আমাকে বলে। তো আমি ওর কাছে আবার জিজ্ঞেস করলাম, তোমার কেন মনে হয় যে সিন্ধুক ওইখানে নাই? সে বলল যে আমি নিজে সেখানে গিয়েছিলাম, সিন্ধুক যেখানে থাকার কথা ছিল সেখানে নাই। বরং এই কথা বলতে বলতে সে থেমে যায়, কারণ ওর নজর পড়ে ওই যার উপরে, কাগজের উপরে। কাগজের উপর পড়ার পরে সে যখন রোশ একটা দেখতে পায়, ওই রোশ একটা দেখার পর আমাকে বলে, কই গিয়েছিলে তুমি আজকে? আমি বললাম যে একটা ছেলে দেখে আসলাম। সে বলল সে না করেছে তোমাকে কারো উপকার করতে। আমি বললাম উপকার তো করছি না, আমি দেখার জন্য চেষ্টা করছি, ভেজাল কি ঘটনা কি বলো, এই এটার মধ্যে কি দেখতে পাবো, আমি তো কিছু দেখি না। তখন সে আমাকে বলো তুমি তো সাইকো পেশেন্ট নাই মরতে যে তুমি কোনো কিছু দেখবা, আর যদি তুমি ভালো করে তাকাও তাহলে তুমি ভালো করে হয়তো বুঝতে পারবে। আর সে যা দেখাতে যাচ্ছে সেইটা যদি আবার তুমি এই মুহূর্তে কোনো কোনো ভাবে দেখে গেল তাহলে তা তোমার জন্য পেইনফুল, না দেখাই ভালো। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি সে কেন তোমাকে এইটা দেখালো। বললাম কেন? বলল যে এই এক্সাক্ট রোশাক ও কোনো না কোনো ভাবে জানে সিন্ধুক কোথায়, ও জানে, ও কোনো না কোনো ভাবে বুঝতে পেরেছে দেখে সে কিন্তু এই যে রোশ একটা তোমার সামনে এটার ভেতরে কিন্তু সে সিন্ধুকের সাইনটা পর্যন্ত দিয়ে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে অনেক কিছু ঘটছে একটা রোশাকের ভেতরে, কিন্তু একটা সিন্ধুক আমি দেখতে পাচ্ছি। আমি বললাম কি তুমি কি তাকে চেনো, জানো কোনো কিছু? সে বললো যে না, আমাদের সিন্ধুকটা ওইখান থেকে গিয়ে সরিয়েছে, এটা আন্দাজ করা একটু টাফ, কিন্তু তুমি যে এন্টিটির কথা বলছো আর আমি যাকে এখন দেখতে পাচ্ছি, তুমি আজকে যার সাথে কথা বলেছ, এ আমাদের সাথের কোনো কিছু না, আশেপাশেরও কোনো কিছু না। তখন আমি বললাম যে তাহলে দুনিয়াতে পাগল মানুষের পরে পাগল দিনও আছে। সে বললো পাগলের চেয়ে তো বড় পাগল থাকতে পারে, কিন্তু সে সিন্ধুকের কথা জানে কিভাবে, এইটা একটু জিজ্ঞেস করা দরকার। তো আমি বললাম যে ঠিক আছে আমি কাউকে জিজ্ঞেস করব, তুমি যাবা? সে বলল যে না, আমি সিন্ধুকের তালাশে ব্যস্ত থাকব। সে আমাকে এটা বলল যাতে আমি ওই বারবার ওই রোশাকের দিকে যেতে না থাকি আর ওর হাতে যেতে না পড়ি, কারণ দেখুন তো তারা আমাকে যেটা বলল যে ওর হাতে এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমার কিছু স্মৃতিকে সে ট্রিগার করে নিতে পারে, আর ট্রিগার করে দেওয়ার পরে সেটা তোমার জন্য আরো বেশি টাফ হয়ে যাবে। আর এখন যে অবস্থা তোমার, কোন সময় কোন ঘটনা ঘটে তার তো কোনো ঠিকঠিকানা নেই, তারপর তুমি আপাতত এটা ভেতরে ঢুকবা না, এটা কি সে আমাকে রিকোয়েস্ট করলো? যারা আমি বললাম যে দেখো গিয়েছে তো এই লাস্ট একটা ছেলে, দেখে নাকি করা যায়। আমার মনে হয় না আমার এই কথাটা বুঝেছিল, আমার মনে হয় যে ও আমার কথা এটা শুনেও নাই, ও এখান থেকে চলে গিয়েছিল। তখন যখন দিগন্ত তার এখান থেকে চলে যায় তখন আমি এই রোশ একটার দিকে তাকাই। এখন দিগন্ত তার আমাকে সিন্ধুকের কথা বলেছিল তাই না? আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে কিচ্ছু ধরতে পারিনি, মানে এটা পসিবল না আমার মতো মানুষের পক্ষে ধরার। এতো কথা হচ্ছে একটা যে মাথার মধ্যে যে অনেক আগে একটা লেখা পড়েছিলাম তো রোশেক নিয়ে, মানে এই পেশেন্টরা এই হিজিবিজির ভিতরেও অনেক কিছু দেখতে পায়। অবশ্য দিগন্ত তারা কনফার্ম করলো তো এটার ভেতরে কিছু না কিছু আছে। শেষ কথাটা মাথার মধ্যে ঢুকলে এইভাবে যে এটার ভেতরে এমন কিছু আছে যেটা আমি জানি, এবং এই জিনিসটা যখন একবার মাথার মধ্যে ঢুকে না তখন কেড়াবেড়া শুরু হয়ে যায় মাথার, মানে আমার সামনে অনেক কিছু বেদি হচ্ছে শুধু। তো এটা আবার কোন জিনিস লুকিয়ে রাখছে আমার জন্য যেটা আমার জন্য জানা টাফ বা জানা কঠিন? তখন আমি ডিসাইড করলাম যে এক কাজ করি, এটার পেছনে একটা সময় দিই, এটার পেছনে একটা সময় দিই। এখন সময় দিয়ে ছবি তুলি, এটা করি ওইটা করি, ছবি ঘুরাই বাঁকাই, এটা করি ওইটা করি, কাগজ ভাঁজ করি। আপনি যত কিছু করতে পারেন আপনি তত কিছু করবেন ওই কাগজটা হাতে নিয়ে, মানে আপনি কোনো না কোনো বইতে এটার মানে এটার ব্যাপারে জানার চেষ্টা করবেন। এটা একটা ইঙ্ক ব্লট, এটা একটা ইঙ্ক ব্লট, এটা 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 আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা একটা ইমেজ, মানে এটা নাথিং ইমেজ, কিন্তু এটার ভিতরে অনেক কিছু আছে, কেবল মানে ওই ধরনের পেশেন্টরা ধরতে পারে, মানে তারা হয়তো এটার ভিতরে কোনো ছবি দেখতে পারে আবার নাও দেখতে পারে, এক এক ধরনের ইঙ্ক ব্লট হয়। এবং ওই ওই ধরনের সাইকোলজিক্যাল টার্মে এখন হয়তো এরকম বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল টার্ম দাঁড়াইতে পারে, কিন্তু ওইটা আমার জানার দরকার নেই। এই মুহূর্তে ফোকাস হচ্ছে যে সে আমাকে কি বুঝাইলো এখানে, ইভেন আমি ওই সিন্ধুকও খুঁজে পাই না। এটা চলতে 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 একসময় বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে এটা রেখে দিলাম, এবং এইখানে কিন্তু ঘটনাটা ঘটে। এই রেখে দেওয়ার পরপরই কখনো কখনো কিছু জিনিস যখন আপনি করবেন এটার একটা ইফেক্ট হয়, যে ইফেক্টটা আপনি আন্দাজই করবেন না কখনো। এই কাগজটা আমি রাখলাম, কাগজটা আমি রাখলাম আমাদের রুমে, কিন্তু আমি এই রুমটা বড় রুম, ডাইনিং স্পেসও রয়েছে ওই বাড়ি, মানে এটা নতুন বাড়ি, যে বাড়িতে আমি শিফট করি পরে, ডাইনিং স্পেসও টয়লেট এবং রান্নাঘর এক সাইডে আবার একটা রুম রয়েছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওই রুমটাতে যাব, ওই রুমটাতে যখন যাব তখন ফার্স্ট আমার কানের মধ্যে শব্দ আসে, আমি আবারও বলি এরকম শব্দ, মানে হচ্ছে কোনো থামাথামি নাই। এখন শব্দ সোর্স খোঁজা শুরু করলাম, এখন ফ্রিজ থেকে শব্দ আসতে পারে, ফ্রিজের শব্দ নেই, ঘরের ফ্যান থেকে এরকম শব্দ না, ফ্যান বন্ধ করার পর শব্দটা আরো বাড়লো আমার কানের ভিতরে। তো কি মনে করে রান্নাঘরে যখন আমি ঢুকলাম তখন দেখলাম যে রান্নাঘরে আসলেই, মানে কি জানেন, ন্যাচারাল গ্যাসের যে লাইন ওইটা ওইটা এত বেশি প্রেশার ছিল যে চাবিটা, মানে ওই চাবিটা আমরা কখনো বললাইনি, চাবিটা ঠিকই ছিল, কিন্তু ওইটার মানে প্রিমিয়ামের যে পয়েন্ট যেখানে নাটো থাকে নিচের দিকে, এদিক দিয়ে পর্যন্ত গ্যাস বেরোচ্ছে, সিরিয়াসলি গ্যাস। আবার ওই রান্নাঘরে আলো কিন্তু জ্বলছিল ওই সময়, এই জন্য এক্সট্রা কোনো সুইচ আমাকে চাপ দিতে হয়নি, আবার আমি কিন্তু কোনো গন্ধ পর্যন্ত পাইনি, শুধু। এবং আমি আস্তে করে আল্লাহর নাম নিয়ে ভেন্টিলেটরের ফ্যানটা ছাড়লাম, ছাড়লাম এবং আস্তে আস্তে টের পেলাম কিছু একটা গুমট। ওই গুমট ভাবটা, রান্নাঘরে যে গুমট ভাবটা ছিল এই গুমট ভাবটা কমতে শুরু করেছে। আর আমি অবাক হয়ে গিয়েছিলাম, সেদিন গরমের দিন তো, মানে গরমের দিন না মানে ঠান্ডার দিন তো, ফ্লোর তো ঠান্ডা, মানে ফ্লোর যে ঠান্ডা, এই ফ্লোর ঠান্ডা এবং ঠান্ডা এবং আমার হাঁটু এবং কোমরের মাঝামাঝি যে অংশটা এখানে এক্সেপশনাল ঠান্ডা, মানে এইখানে কোনো একটা ওয়েভ আছে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, মানে গ্যাস তো ঠান্ডা। তখন তো তখন কিছু সময় পরে আস্তে করে যখন বুঝতে পারলাম যে মানে ভেতরে তো ধকধক করে, বুঝলেন না, বাইরে দৌড়ে বের হইলাম, গ্যাসের মেইন সুইচ বন্ধ করলাম, সব কিছু করলাম ইচ্ছা করে, বাড়ির কেউ গ্যাস পাক বা না পাক ওইটা ব্যাপার না, এই মুহূর্তে রিক্স। প্রায় এক ঘন্টা পরে আমি পুরোপুরি শিওর হইলাম যে আমি ঘর থেকে গ্যাস বেরিয়ে গেছে, ন্যাচারাল গ্যাস কিন্তু এটা। এবং এই সময়ের ভেতরে কিন্তু মাথার মধ্যে গ্যাস আগুন আর রোশাক ঘুরছে, গ্যাস আগুন আর রোশাক ঘুরছে আমার মাথার ভেতরে। এবং আমি তো দাঁড়ানো না, আমি কিন্তু এই পুরো বাড়ির মানুষজন জানে না যে গ্যাস লিক হয়েছে নিচতলায়, কেউই জানে না। মানে আমি গেট খুলে বাইরে যাওয়া সবকিছু করে আসছি। মেইন গেট খোলা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, আর ওই সময় আমার মাথার মধ্যে একটা জিনিস ক্লিক করে, বিশ্রী ভাবে একটা জিনিস ক্লিক করে আমার মাথার ভিতরে। তাই আমি দৌড়ায় যাই ওই কাগজটা নিয়ে, লাইট জ্বালাই, লাইট জ্বালানোর পরে কাগজটা দিকে ভালো করে তাকালাম এবার, কারণ আমার মাথায় যে জিনিসটা ক্লিক করছে এটা আমি খুঁজে বের করতে পারি। এবং আল্লাহর কসম বলি, আমি অবাক হই ওই জিন বা ওই জিনিস কিভাবে জানলো যে আমার মাথার ভিতরে এই মেমোরিটা আছে। ওই ছবিটা, ওই সিনারিও আমি এইবার দেখতে পাই যে আমি এতক্ষণ ধরে এটার ভিতরে তাকায় কোনো কিছু দেখি নাই, এইবার আমি আসলেই দেখতে পাই এই হিজি বিজির ভেতরও ওই ছবি, ওই ভয়ঙ্কর মুহূর্তগুলো। কারণ যে ভয়ঙ্কর মুহূর্তের কথা বলছি ওই ভয়ঙ্কর মুহূর্তের নাম আমি নিব না ইচ্ছা করেই, এটা আমি দেখতে পাই। এটা তো ওর জানার কথা না, কি বোঝাতে চায়, অর্থাৎ এর কোনো না কোনো ইনফরমেশন পেয়ে গেছে বা কোনো না কোনো কিছু জানে অথবা সাবধান করার চেষ্টা করছে, অথবা আবার কোনো না কোনো নতুন শয়তানি বিভিন্ন জিনিস মাথার মধ্যে ঢুকছে। কিন্তু আমার ভেতরে কিন্তু বাতিক আছে, মানে বাতিক রোগ, মানে আমি একই কাজ বারবার করি, মানে ভেরিফাই করার চেষ্টা করি বারবার, মানে দরজা লক লাগাতে গেলে আমি বারবার চেক করি যে দরজার লকটা আমি লাগিয়েছি কিনা। এক রাতে অন্তত 10-12 বার এটা চেক করা হয় আমার, মানে এটা জাস্ট আমি বললাম এমনিতেই। যখন এই রকম সিনারিও ঘটে আপনি ঘুমাতে পারবেন না, নামাজ পর্যন্ত পড়তে পারছি না, মানে আতঙ্কের কারণে, কারণ পরে বলবো। আমাদের অনেক কিছু ব্যাপারে জানা দরকার, অনেক কিছু ব্যাপারে ধারণা রাখা দরকার। এই যে আমি আপনাদেরকে এত কিছু বলি, দুনিয়ায় অন্য কোনো মানুষ আপনাদেরকে এত কিছু কখনো বলবে না, কেন জানেন? আমি উন্মাদ হলেও আমি চাই আপনি ভালো থাকেন, কারণ এতে আমার যদি কোনো সওয়াব হয় আমি মরার পরে সেটা আমার কাজে লাগবে। এবং সওয়াবের আশায় সব কিছু করি এমনও কিন্তু না, দায়িত্ববোধ থাকে বোঝানোর। আমি বলছি কেন, আমি তো ঘুমাতে পারিনি টেনশনের কারণে, বারবার ভেরিফাই করলাম, যেটা ওই জামা ওসিডি থাকে, মানে অবস্থাটা এরকম যে আমি চাচ্ছিলাম যে কেউ আসুক, কেউ এসে আমাকে কনফার্ম করুক যে এখন কোনো বিপদ আপদ নাই। কিন্তু আমি এবার এই কাজ করতেও পারছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখতে হয়, ওই ভরসাতেই আমি ছিলাম ওই সময়। রাতের বেলা আমি জানতাম আমি যদি এখন ঘুমাই আমি কোনো না কোনো কিছু দেখব, আমি দেখতে যাচ্ছিলাম না। দিনের বেলা ওই দিন ঘুম হয়নি, আমি কাউকে কোনো কিছু বলিও নাই, বারবার আমি ইভেন আমার ঘুম ভাঙার পর পর দৌড়ে যা বারবার চেক করছিলাম যে সবকিছু ঠিক কিনা। বিকালবেলা আমি বের হব, আমি বের হব ছেলেটার সাথে দেখা করার জন্য, জানার জন্য যে সিন্ধুকের ব্যাপারে তুই জানলি কিভাবে, এটি তো কিন্তু তারা জানতে চেয়েছিল, কারণ সে কিন্তু আমাদের আশপাশে যত ঝামেলা হচ্ছে এটা কোন রকম পার্টি না, মানে সেপারেট একটা ব্যাপার, কিন্তু সে হয়তো কোনো ইনফরমেশন জানে। এখন আমি যেদিক দিয়ে আমার বাসায় আমি মেইন গেট দিয়ে বের হই, মেইন গেট দিয়ে বের হওয়ার পর আমার চোখের সামনে আমি রিল্যাক্সে বের হই, কিন্তু আমার চোখের সামনে রাস্তার মাঝখানে আমার থেকে আনুমানিক 20-25 মিটার দূরে, 20 মিটারই হবে, ওই লম্বা মেয়েটা দাঁড়ানো, যার যে লম্বাটে চেহারা, যার গলায় দড়ি, দড়িটা কিসের সাথে ঝুলে আছে তা আমি জানি না, সে এমন ভাবে দাঁড়ানো রাস্তার মাঝখানে, আশপাশে যে মানুষজন যাওয়া আসা করে সবই করে মানুষজন, কিন্তু মানুষজন তা দেখে না যা আমি দেখি। আমি রাস্তার এক সাইড ধরে আস্তে আস্তে ছোট ছোট কদম দিয়ে একটু আগালাম সামনে, ও নজর আমার দিকে। এবার যত কাছে যাই আমি তত আমি বুঝতে পারি যে চোখগুলো একদম খোলা, একদম সাদা, একদম খোলা, এবং শাড়ি পরা, ঠিক যেভাবে শাড়ি পরে সবাই ওভাবে। আমি দেখলাম ও আমাকে ইশারা দিল একটা দেয়ালের দিকে, যে দেয়ালে আঁকিবুকি, এবং ওই আঁকিবুকি না ওই রোশেকটাই, এবং ওই রোশেকের ভেতরে ওই একই সিনারিও যেটা আমার কাছে ছিল গতকাল রাতে কাগজে। ওটা থেকে সে ইশারা দিল, সে কিন্তু রাস্তার মাঝখানে, তার ভেতর দিয়ে কিন্তু একটা গাড়ি গিয়েছে। বললামই তো আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, আমি অনেক কিছু দেখবো, তারপরও রিয়াক্ট করি না আমি। তো যখন গাড়িটা পার হলো, তার ইশারা দেওয়া শেষ, সে আমার দিকে তাকালো, তারপরে কি হলো জানেন, ওর পায়ের ধার থেকে আগুন ধরে উঠলো, কাপড়ে আগুন ধরে উঠলো, এবং এই আগুনটা থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছিল একটা কালচে ধোঁয়া, কিন্তু আগুনটা ধরে উঠেছে, আগুনটা বাড়তে শুরু করেছে উপরের দিকে এবং ওকে পুরোপুরি আগুনে ঘিরে ফেলেছে। কি মনে হয় আগুনে মানুষের হাত পা পুড়লে কি মুহূর্তের ভিতরে এই কালার বদলে যায় না? প্রথমে দেখবেন যাতে ঘাম হচ্ছে, প্রচুর প্রচুর ঘাম, কিন্তু ওটা এক দুই বা বড় যদি 10 সেকেন্ড, তারপরে উপরে ফ্ল্যাশ বার্ন হয়, আর যেই রংটা থাকে চামড়া সেই রংটা থাকে না, নিচের লেয়ারটা এক্সপোজ হয়ে যায়, যেই লেয়ারটা এক্সপোজ হওয়ার পরে আবার অন্য লেয়ার এক্সপোজ হয়, উপরের দিকে আগুন উঠে, থুতনিতে আগুনটা লাগলো, চুল পুড়ে গিয়ে যেভাবে কুকড়ে যায়, কুকড়ে যাচ্ছিল, তারপর আরো ভালোভাবে আগুন লাগার পরে যেভাবে যেভাবে যা হওয়ার তা হচ্ছে, ওই আগুন নাকে লাগলো, হাতে লাগলো, বিভিন্ন জায়গায় লাগলো, ওর রাস্তায় দাঁড়ানো অবস্থা জ্বলছে, আগুনের দাও দাও করে জ্বলছে। আমি এটা দেখতে যাচ্ছিলাম না, দেখি আমি নিজে পেছনে ঘুরলাম, ওর দিকে পিঠ দিয়ে আমি সামনের দিকে গিয়ে যেতে যেতে আমি আমার বুকে ধরফানি টের পাচ্ছিলাম। তো ধরফানি আমার মানে এমন বাড়া বাড়লো যে এটা আমি এতদূরকে বলে বুঝাতে পারবো না, কিন্তু ওই মুহূর্তে না মাথার মধ্যে একটা জিনিস ভারী বললো, এই সিনারিও কি কোনোভাবে জড়িত ওই ব্যাপারের সাথে? কিন্তু আমি তো যে সিনারিওটা দেখেছি ওই ওই আসল ঘটনার, ওইখানে তো আমি এখন মানুষকে দেখি নাই, শুধু আমি সিনারিও দেখেছি ভয়ঙ্কর। তাহলে কি ও কি ওইখানকার ভিক্টিম? এইটা চিন্তা করে পেছনের দিকে তাকায় সাথে সাথে, রাস্তার মাঝখানে কেউ নাই, ওর দিকে তাকিয়েছিলাম, ও যেদিকে থাকার কথা সেদিকে তো ও নেই, কিন্তু বাম দিকে আমার রাস্তাটা তো এখন আমার রাস্তা সোজা একটা, ডানে একটা, বামে একটা, এবং বাম দিকে দেখছি যে ও হেঁটে যাচ্ছে, ও হেঁটে যাচ্ছে, আর আস্তে করে আমার কানে মানে আর্তনাদের শব্দ আসছে ভেসে। ইগনোর করলাম, ইগনোর করলাম, ইগনোর করলাম, কিন্তু যেটা বুঝতে পারলাম যে সে আমাকে নিয়ে যেতে চায় কোনো জায়গায়, রাস্তা দেখিয়ে নিয়ে যেতে চায়। আমি জানি এখন, বুঝতে পারছি সে আমাকে কোথায় নিয়ে যেতে চায়। তো যেদিকে যাওয়ার কথা ছিল, কোনো এক অজ্ঞাত কারণে, মানে আমার মাথা তো সিট থাকে, ওই অজ্ঞাত কারণে আমি আমার ডেস্টিনেশন বদলাই, মানে ছেলের সাথে দেখা করব না এখন আর। তো আমি কোথায় গেলাম জানেন? আমি উবারে একটা লোকেশন ঠিক করলাম, বলবো না কোথায় গিয়েছে। তো লোকেশনটা যখন আমি ঠিক করলাম, তখন আমি ওই ওই লোকেশন ঠিক করার পরে 10 মিনিটের ভিতরে গাড়িটা আসে, গাড়িতে বসলাম আমি, আমার যেতে অনেক সময় লাগবে, কিন্তু আমি ওই মেয়েটাকে বিভিন্ন জায়গায় দেখছি, কোথায় জানেন, আমি গাড়িতে বসে দেখছি না, আপনি তো চোখ বন্ধ করা অবস্থায় শহরের বিভিন্ন পয়েন্টকে চিনতে পারবেন, তাই না, যে পয়েন্টগুলোতে আপনি যান, তাই আমি বিভিন্ন পয়েন্ট দেখতে পাচ্ছিলাম, ওই পয়েন্টের ওই স্থানেও দাঁড়ানো এখন, আমি যখন ওই ওই পয়েন্ট ক্রস করতাম আবার নেক্সট কোন একটা পয়েন্টে উদাহরণ, ওই গাড়িতে বসে থাকা অবস্থায় আমি বুঝতে পারছি, এবং আমি ওই এক্সাক্ট ওই জায়গা যে পৌঁছাই যেখানে আমার নামার দরকার, এবং ওইখান থেকে নেমে আমি আস্তে আস্তে পকেটে হাত দিয়ে ঠিক যেদিকে যাওয়ার কথা আমার, আমি ওদিকে যাই। এখনো আছে, এখনো আছে আগের মতোই, মানে যেরকম থাকার কথা ধ্বংসস্তূপ ওরকমই, মানে কিছুটা রিপেয়ারিং চলে, বাইরের দিক দিয়ে রিপেয়ারিং করার চেষ্টা মনে হয় করেছিল, পারবে না, সম্ভব না, যা ঘটে তার স্মৃতি থাকে সেইখানে, আপনি সেইখানে কোনো কিছু তৈরি করতে পারবেন না, দাঁড় করাতে পারবেন না। এবং আমি ওকে দেখলাম যে ওই ওই বিল্ডিং এর ভেতরে ঢুকছে, ওই বিল্ডিং এর ভেতরে ও বেয়ে ঢুকছে, মানে ওই যে আশপাশের যে অবস্থা, এই অবস্থার ভেতরে সে ঢুকছে ভেতরে, এই এই বিল্ডিং আমি চিনি। এবং এক মুহূর্তের ভেতরে আমার কানে না অজস্র আর্তনাদের শব্দ ভেসে, মানে এত জোরে ভাসে, এত সময় আর্তনাদ আর থাকে না, আর্তনাদ ম্যাক্সিমাম থাকে কত 10-15 মিনিট, যতক্ষণ তো মানুষজন বেঁচে থাকে। এরপরে ঘন্টার পর ঘন্টা যতই দাও দাও করে চলুকটাকে না, আর কোনো আর্ত দাঁত নাই, সব শেষ, একটা জানো আর জীবিত থাকে না ভেতরে যখন অবস্থা খারাপ হয়। তাই আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকলাম, এখন পোড়াবাড়ির মতো অবস্থা। পোড়াবাড়ি আমরা দেখেছি না কিরকম হয় পোড়াবাড়ি গুলো, এরকম অবস্থা, মানে একেবারে যাচ্ছে তাই। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন আর একদম যেভাবে বলি সেইভাবে শুনেন। আমি এখন যা বলি, আমি যখন প্রথম কয়েকটা স্টেপ নিলাম, এই স্টেপ নিয়ে যখন আমি একটু ভিতরে ঢুকেছি, আমি আন্দাজ করতে পারি জায়গাটা গেট ছিল। এখন তো গেটটা নাই, কিছুই নেই, গেট ছিল আমার পেছনে, সশব্দে গেটটা বন্ধ হলো, সশব্দে। এবং সশব্দে গেটটা বন্ধ হওয়ার পরে গেটটার ভেতরে যেভাবে আপনি তালা মারবেন ওইভাবে তালা মারার শব্দ আসলো। পেছনে গিয়ে তাকালাম, না কোনো গেট নেই, কোনো কিচ্ছু নাই। তারপরও আমি বুঝি যে গেটে তালা মারা হয়েছে। আমি চাইলে কিন্তু হেঁটে বেরোতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার চোখকে দেখানো হচ্ছে যে এখানে তালা মারা। আশপাশ সবই কিন্তু খোলা, কয়েক জায়গা দিয়ে তো দেয়াল ধসে পড়েছে, দু এক জায়গা দিয়ে মানুষ ইট চুরি করে নিয়ে গেছে, সেটাও বুঝি আমি তাকিয়ে দেখলে। লম্বা করিডোরের পরে উপর দিকে ওঠার যে রাস্তা, ওই রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে যাব, ওই সময় আমার কানের ভিতরে প্রথমবার শব্দ হলো কান্নার, কান্নার। এবং মানে জ্বলন্ত উত্তপ্ত কোন স্পেসের উপরে যখন আপনি পানির ফোঁটা ফেলবেন না, যখন শব্দ হয় এই ধরনের শব্দ, একদম এমন অবস্থা যে ভেতরে সবগুলো চোখ আমাকে দেখছে। তখন এরা মানুষ না কেউ, এরা এখানেই থাকে, কারণ এদের এখানেই সবকিছু ঘটে গেছে, এদের দাফন কাফন সব এইখানেই হয়ে গেছে, বাতাসেই এরা সবাই ছাই হয়ে মিশে গেছে, এদের কবর এই ভবনটাই, এরা এইখানকারই এখন বাসিন্দা। এরা মরে গেছে, এদের শরীর মরে গেছে, এদের রূহ চলে গেছে, কিন্তু এদের কারণ এখানে আটকা, এদের কারণ এখানে আটকা, সেম টাইম লুপের ভেতরে ওই একই স্মৃতি চারপাশে বারবার ঘটে। আর যে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে উপর দিকে নিয়ে গেল লম্বা টেমে, ওর নামটাও কিভাবে জানি ধরতে পারলাম, ওর একটা নাম কমলা, ওর নামটা কমলা, যে এটা এটা আমি ধরতে পারলাম, ওর নামটা কমলা, আমি শিওর। হয়তো বাবা মায়ের ডাক নাম, বাবা মারা কত নামে ডাকে। এই যে চোখগুলো চারপাশে, চোখগুলো আমাকে দেখছে সেটা আমি বুঝি, এখানে কিন্তু কোনো ফিজিক্যাল চোখ নাই, দুইটা লাল চোখও নাই, দুইটা হলুদ চোখও নাই, দুইটা সবুজ চোখ নাই, কোনো চোখ নাই, কিন্তু তারপরও চোখ, এটা কেবল আপনি বুঝতে পারবেন, দেখা লাগবে না। ওরা আপনার শরীরের প্রত্যেকটা ইঞ্চির দিকে তাকাচ্ছে, চিন্তা করছে তো এখানে একটা জীবিত মানুষ আসলে কিভাবে। এই জন্যই আপনি শিহরণ পাবেন, ভয় লাগবে কোনো কারণ ছাড়াই, কারণ আপনি তো সে চোখটাকে দেখতে পাচ্ছেন না। তো আমি আস্তে আস্তে করে হেঁটে এবার উপরের দিকে না যেয়ে, যেহেতু হালকা একটু উপরে উঠেছে, মানে উপরের দিকে করিডোরের দিকে আগালাম আস্তে আস্তে। আর আমি সুন্দরভাবে শুধুমাত্র বারবার বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাতে যন্ত্রণার উপর হয়তো একটু মলম দেওয়া হবে। এখানে যে যন্ত্রণা, এখানে যে স্মৃতি, যে শক্তির স্মৃতির যে ভার, এই ভার কেউ নিতে পারবে না। আমাদের ভেতরে অস্বীকার করার এক ভয়ঙ্কর প্রবণতা আছে জানেন, কিন্তু সেই অস্বীকার করে যে ব্যক্তি তার কাছে আমি জানতে চাই, যখন দুনিয়াতে কোন জায়গায় একসাথে এতগুলা মানুষ মরে, ওইখানে যায় দাঁড়ায় থাকতে পারবি তুই কখনো এক ঘন্টা? তুই যেই হোস থাকে তুই দাঁড়ায় থাক, তুই অস্বীকার কর সবকিছু, কিন্তু কিচ্ছু অস্বীকার করতে পারবি না তুই, কারণ এই দুনিয়া সমস্ত কিছুর ভিতরে আল্লাহ জান দিছে, জান দিছে দেখেই সে ওই স্মৃতি হোল্ড করে। দুনিয়াতে অভিশপ্ত জায়গা যেমন আছে, ঠিক তেমনি রহমতের জায়গাও আছে। অভিশপ্ত জায়গাগুলোকে কেন আল্লাহ রাসূল বলেছেন যে দ্রুত এলাকা পার হও? কারণ স্মৃতি সেইখানে ধরে রাখে, ওই স্মৃতি ওইখানে থাকে, কোথাও অন্য কোথাও যায় না। এখন আমি শুধুমাত্র এইটুকুই যে ওদেরকে একটু মলম যদি আমি দিতে পারি। ঠিক ওই সময় আমার একটা কিছু শুনলাম, যেন অ্যাসেম্বলি হচ্ছে কোনো, আমার আশপাশে যে অ্যাক্টিভিটিটা কিন্তু সব গায়েবী অ্যাক্টিভিটি, এটা আমি অনুভব করছি, অ্যাসেম্বল হচ্ছে কোনো। তারপরে একসাথে ফ্লোর গুলোতে আলো জ্বললে এক ধরনের পালসের শব্দ আসে কানে, তো ওই ধরনের পালসের শব্দ আসলো, ফ্লোর গুলো অ্যাক্টিভ হলো, সেটা বুঝতে পারলাম, মেশিন গুলো চলছে, এটাও বুঝতে পারলাম। মানুষজন কাজ করতে গেলে যে ধরনের শব্দ হয় না, এই ধরনের শব্দ, এবং কাজ চলছে চলছে চলছে, এখন কোনো চোখ আমার আশপাশে নাই, কোনো চোখ আমার আশপাশে নাই। এরপর ভেতরে এমন এক ধরনের ভয়ের মোচড় দিল যে কি জানি হতে যাচ্ছে, কি জানি হতে যাচ্ছে, এবং কি জানি হইল, কি জানি একটা হইল, এবং আমার চারপাশে হুড়াহুড়ি। এই হুড়োহুড়িটা আমি বুঝতে পারবো না, এই হুড়োহুড়িটা বোঝানোর আগেই যেদিক দিয়ে আমি নামবো ওদিক দিয়ে ধোঁয়া আসতে শুরু করেছে, ওদিক দিয়ে ধোঁয়া আসতে শুরু করেছে। আমি তো ভয় একদম শেষ, ধোঁয়াটা আমাকে পার করে চলে গেছে, ধোঁয়াটা যখন আমাকে পার করে চলে গেছে, কোনো আমার কোনো কষ্ট হচ্ছে না, মানে এটা জাস্ট একটা কুয়াশা, কিন্তু কুয়াশা হলো চারপাশ না বদলে যে শুরু করে দিয়েছে। তখন কেমন জানি লালচে একটা ভাব আর হিট, কেমন জানি এক ধরনের শুকনো একটা ভাব চারপাশে আর হিট, শুকনো ভাব, নাকের ভেতরও শুকনো লাগে আর হিট। আস্তে আস্তে লালচে ভাব বাড়া শুরু আর প্রচন্ড চিৎকার চেঁচামেচি, প্রচন্ড চিৎকার চেঁচামেচি, কেউ কেউ পড়ে যাচ্ছে, কেউ কেউ মানে স্ট্রাগল করছে নিঃশ্বাস নেওয়ার জন্য, কেউ কেউ কোনো কিছু করতেও পারছে না, তারা ওই মৃগের রোগীর মতো কাঁপছে। ওই হিটটা চারপাশে বাড়ছে এবং ওই লালচে ভাবটা আস্তে 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 এগিয়ে আসছে উপরের দিকে ফ্লোরে। আমি যেখানে দাঁড়ানো, আমার হাঁটুর নিচের চারপাশে এক ধরনের গরম বাতাস, কোথায় জানি একসাথে কিছু জিনিসের মধ্যে কি জানি হলো, ফুস করে একটা শব্দ হলো, মুহূর্তের মধ্যে কি জানি খেয়ে গেল চারপাশে এই সমস্ত কিছু আগুন, সেই আগুনের স্মৃতি, ওই দগদগে লাল আগুনের স্মৃতি, ওই দগদগে লাল আগুনের স্মৃতি, চারপাশে দাও দাও করে আগুন চলতে যে শুরু করেছে, সেই হিট কোনো মানুষ নিতে পারবে না কখনো, সেই শক্তি কারোরই নাই। মানুষগুলো হয়তো দম বন্ধ হয়ে মারা গেছে আর আগেই, আর যদি না হয় তাহলে অনেক কষ্ট। শুক্রিয়া এইটাই যদি মানুষগুলো দম বন্ধ হয়ে মারা যায়, এতেই শুক্রিয়া, কারণ স্রষ্টার এমন এক সৃষ্টি এই আগুন, যা ধর্মই হচ্ছে জ্বালানো, সেই গরম করে ফেলতে পারে যে কোনো কিছুকে, সে জ্বালিয়ে ছারকার করে ফেলতে পারে, জ্বালিয়ে সে তরলও করে ফেলতে পারে, জ্বালিয়ে সে ছাইও বানাতে পারে, জ্বালিয়ে সে সলিডও করতে পারে, সে সব পারে। দুনিয়াতে শুধুমাত্র তাকে থামানোর হুকুম যদি আল্লাহ নিজে দেন, তখন যে সে থামে, রাত পর্যন্ত সে শুধু জ্বলেই। আমি একটা লাইটের আগুন ধরালাম, তার মানে এই না যে আগুনটা আমি আমার মর্জির মতো ধরালাম, ওর একটা ধর্ম আছে, কোন কোন সময় লেলিহান দানবে পরিণত হয়, ও সব জ্বালায় ছাড়খায় করে ফেলতে পারে, কিচ্ছু রাখে না, কোন অস্তিত্ব রাখে না কোনো কিছু, তাও তাও করে সবকিছু জ্বলছে যে লেলিহান আগুন। এত কিছু তো নাই এখানে পোড়া, এখানে এত কিছু নাই পোড়া, তাহলে পুড়ছেটা কি? সেই দিন আমি বুঝতে পারলাম যে ওর ধর্মটাই এরকম, ও আসলে ট্রাভেল করতে পারে। আমরা তো প্র্যাকটিক্যালি দেখি না, শুধু বিপদের দিন দেখতে পারি, কি রে ভাই এত কিছু হয় কিভাবে, ও ট্রাভেল করতে পারে, ও এত দ্রুত ট্রাভেল করতে পারে, ও যেখানে ঘটনা সেইখানে ও পৌঁছা যায় সময়। কারণ কি? তার দেহ নাকি অন্য কিছু? ও এত লেলিহান দানবে পরিণত হয় কিভাবে? ও লেলিহান দানবে পরিণত হওয়ার পরে ওকে থামানো যায় না, ওকে তো থামেই আল্লাহর হুকুমে, কতক্ষণ পরে থামে ওরকম ঠিক ঠিকানা থাকে না, কখনো একদিনও শেষ হয় না, কখনো সাত আট ঘন্টাও শেষ হয় না, টনকে টন পানি ঢালার পরও ও শেষ হয় না। সায়েন্স 101টা বলি দিলেও সে তো আগুন, সে তো স্রষ্টার সৃষ্টি, স্রষ্টার এক দানবীয় সৃষ্টি সে, যার কিঞ্চিত ভাগ তিনি দুনিয়াতে দিয়েছেন বাকিটুকু জায়গা মতো রাখা, যার কিঞ্চিত ভাব যাকে থামানোর জন্য তিনি হুকুম পর্যন্ত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি হুকুম দিয়েছেন না, বলেছেন না যে আগুন তুই শান্ত হ, তুই কোমল হ, ওকে হুকুম দেওয়া লাগবে কেন? ওকে শান্ত হওয়ার জন্য হুকুম দেওয়া লাগবে কেন? অর্থাৎ ও এইটাই ওর ধর্ম, এইটাই ওর হুকুম, ও সৃষ্টি শুরু থেকে একদম ওর যেদিন ও শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওকে এই জন্যই তৈরি করছে যে তুই শুধু চলবি, এটাই তোর কাজ, তাই না? আরো কত ডেডলি হতে পারে সেটা কি স্রষ্টা জানে না? ও ক্রিয়েটর জানে না? ও ক্রিয়েটর জানে, আল্লাহ জানে। চারপাশে যে লেলিহান আগুন দেখি, ওই লেলিহান আগুন গুলো নিয়ে আমরা অনেক কথা বলি না, যে আগুন আগুন নিভাইতে পারি না কেন, নিভাইতে পারি না কেন? এবার একবার ভেবে দেখেন, হাজার ফিউল থাকলেও, ধরুন এখানে হাজার ফিউল, কোনো কিছু যায় আসে না, ও যদি থামার হয় ওকে আল্লাহ থামিয়ে দিবে, আর যদি ওর জ্বালা, ওর যদি জ্বলার কথা থাকে তো চলবে, ওকে থামাইতে পারবেন না। আর ও দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বড় দানব, নেফিলিম ধরে নিয়ে আসবেন, ওর সামনেও কিচ্ছু না। পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার কি? ওই ডাইনোসর তো নিয়ে আসেন, বারবিকিউ করে ছায়া দিবে, ওরা ছায়া বানায় ফেলবে। আগুন কি জিনিস? ও কি, ও জিনিসটা কি ভাবি কখন আমরা? ওইখানে দাঁড়ানো অবস্থায় আমার মাথা মতো কাজ করছে না, এ আশপাশে কোনো কিছু নাই, তারপরে তো কিছু পরে কিভাবে, এত কিছু পরে কিভাবে? তখন ওই রডও পরে, ওই দেয়ালও পরে, ওই সমস্ত কিছু পরে, সমস্ত কিছু তখন পরে কিভাবে পরে? এক এক অবিশ্বাস্য ব্যাপার, মানুষগুলোর উপরে আগুন ছেয়ে গেছে, মানুষগুলো সেই আগুনে পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে। আমি ওইখানে দাঁড়ানো, আর এই সমস্ত কিছু, ও যে স্মৃতিটা ধরে রেখেছে ওই গজবের জায়গাটা, ওই স্মৃতিটা ওইখানে তখন জীবন্ত একদম। আর ওই যে রাস্তাটা যেখান থেকে আমি উঠেছিলাম, ওইখানে ওই ছয় ফুটি মেয়েটা দাঁড়ানো, সেটা গলায় ফাঁসের দড়ি ঝুলানো, ধাও ধাও করে ওইখানেও চলছে দাঁড়ানো অবস্থাতেই। ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি ওর ফাঁসের দড়ি তখনও ঝুলানো। সামনে যে ওয়ালে, ওয়ালের ভেতরে দেখলাম তাকে, ওই ইঙ্ক প্লটটা আঁকা, ওই ইঙ্ক প্লট, ঠিক রোশা ইঙ্ক প্লট যেটা আমাকে সে দিয়েছিল আগুনের, দাও দাও করে আগুন জ্বলছে, অনেক কিছু মিলে না। মানে ছেলেটার সাথে যে রয়েছে সে কেন আমাকে এইখানে আনালো? কোনো কোনো কারণ তো থাকে, এখানে আনিয়েছে না। এখন আমি যা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছুর বাইরেও, ধরলাম যা আমি দেখছি এটা স্মৃতি, এটা এটা ম্যাটারই করে না, কিন্তু এই জায়গাটা ম্যাটার করে। এই জন্য এই ওই ইঙ্ক ব্লটের ভেতরে আমি ওই দিন যে সিনারিও দেখেছি ওই সিনারিওটা ঢোকানো, সাথে রয়েছে সিন্ধুক, আবার এই ছয় ফুটি মেয়ে আমাকে কিন্তু গাইড করে এখানে নিয়ে এসছে। কারণ কি হতে পারে, তাই না? এমনি এমনি তো আসিনি, এখন তালাশ করবো কিভাবে? আমি তালাশ করার কোনো উপায় আছে নাই, এই জন্য আমি সাথে সাথে দিগন্ত তারাকে ডাক দিলাম। কিন্তু ওই ছেলেটা, যে ছেলের কারণে ওই ইঙ্ক ব্লট আমার হাতে এসেছিল, আমি দেখলাম ওই ছেলেটা ঠিক ওই নিচের জায়গা থেকে উপরের দিকে উঠছে, ঠিক যেইভাবে ওই ছয় ফুটি মেয়েটা উঠেছিল। এবং ওর উঠার ধরন দেখে আমি বুঝতে পারছিলাম যে আমি চাঁদ দেখছি তা আমি আসলে ওকে দেখছি না, এই মেমোরিটাই। এবং আমি দেখতে পাই ও এমনভাবে উপরে উঠেছে, ও প্রচন্ড আতঙ্কিত, আবার ও কোনো কিছু খুঁজছেও, মানে আতঙ্কিত এবং খুঁজছেও। আমরা কোনো ভীতিকর জায়গার মধ্যে গেলে যেরকম আমরা আতঙ্কের ভেতরে থাকি না, মানে যে পারপাসে আমরা গিয়েছি ওই পারপাসটা সার্ভ করার সময়ও আমরা তো আতঙ্কিত থাকি, ঠিক ওই রকম একটা ভাব। এবং এদিক ওদিক তাকাতে তাকাতে আমাকে ক্রস করে ভেতরের দিকে গেলাম। এই অবস্থায় কিন্তু আমি প্রথমবার ওই পেছনের দিকে তাকালাম, মানে আমি যে করিডোরে দাঁড়ানো, মানে করিডোরের মতো জায়গাটা পেছনের দিকে তাকালাম। পেছনে পুরো গুটগুড়া অন্ধকার, পুরো গুটগুড়া অন্ধকার। এবং এই যে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়ানো, আশপাশে ভবন থেকে আসা আলোর কারণে কিছুটা আবছা দেখা যায় সব, কিন্তু গুটগুড়া অন্ধকার। তারপরে ছেলেটা আবার আমাকে ক্রস করে এমন ভাবে বেরোলো যেন খুব তাড়াহুড়ো ওর, এবং ওই তাড়াহুড়ো করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। ও যখন বেরিয়ে গেল, ঠিক ও বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই, বড় যে কয়েক সেকেন্ড, দিগন্তে তারা চলে আসে সেইখানে। এবং সে এখানে এসে আমাকে বলল, তুমি এমন একটা জায়গায় কি করছো? মানে ও অবাক হয়ে গেল আমি এখানে কি করছি। তখন আমি ওকে বললাম রাতের কথা, ওকে বললাম এই ছয় ফুটি মেয়েটার কথা, এবং এই মেয়েটা আমাকে এখানে নিয়ে এসছে, আর ওই ইঙ্ক ব্লট এটাই বোঝায়। ইঙ্ক ব্লট আমি ওকে দেখালাম, ওই রোশ্যাক ইঙ্ক ব্লট, এবং ওইটার ভেতরে যে সিনারিওটা ছিল ওই সিনারিওটা আমি দেখুন তো তারাকে বলি যে ঠিক এই জায়গায় ম্যাচ করে, কারণ এই এই সিনারিও আমি দেখেছিলাম আগে। তো সে আমার হাত থেকে মানে কেড়ে নিল কাগজটা, কেড়ে নিল এবং সে আমাকে বলল, অনেক হচ্ছে, আর না দরকার নেই, তার কি হলো না হলো আমার জানার দরকার নেই, আর তোমারও তা জানার দরকার নেই, এই সমস্ত জিনিসের ভেতরে আর আমরা ঢুকছি না। আমরা বলতে তুমি, তোমাকে আমি আর অশান্তির ভিতরে রাখতে পারবো না, যা করেছো আমার জন্য, তারপরে এখন আবার আমি যদি তোমাকে দেখি সেই একই যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছ, এই যে এই জায়গাটার ভিতর দিয়ে আসার পরে আমি জানি না, আমি বুঝি না যে তোমার উপর দিয়ে কি গেছে। আমি বললাম যে না, কিছু আমার প্রতি কিছু যায় নাই। তখন দিগন্ত তারা আমাকে, তোমার কি মনে হয় কিছু যায়নি বললেই হয়ে গেল? এই জায়গাটা কত ভারী তুমি জানো, এই জায়গায় কি ঘটেছে সেটা তো জানোই, তারপরে তুমি আমাকে বলো যে তোমার প্রতি কিছু যায়নি। আমি তখন দিগন্ত তারাকে বললাম, দেখো এর ভেতরে তো সিন্ধুকের ব্যাপারটা আছে, কোনো না কোনো ইস্যু তো আছে, ও কিভাবে জানাই এটা আমার জানার দরকার, আবার ও কি কারো কোনো পেয়াদা বা কোনো কিছু সেইটাও তো জানা দরকার, তুমি না থাকলে হবে না। তখন দিগন্ত তারা আমাকে বলল, তাহলে চলো এখনই। আমি বললাম, আমার এইখান থেকে যেতে যেতে পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। তো সে বলল, কোনো সমস্যা নেই, আমি তো যাবো, তুমি আমাকে যখন বলবে তখন, শুধু আমাকে বলে রাখো কখন যাবে, আগামীকাল। আমি না সেকেন্ডের ভিতরে আমার মতি গতি বদলে ফেলি মাঝে মাঝে। আমি বললাম যে না, আজকে রাতেই, এখান থেকে এখনই। তখন দিগন্ত দাও বললো, ঠিক আছে। আমি ওই ছেলের বাবার নাম্বারে ফোন দিই, ছেলের বাবার নাম্বারে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম ছেলে কি করে। তো উনি একবার ঘরের ভিতরে উঁকি দিয়ে বলল, কাগজে কি জানি আঁকি বুকি করে, প্রচুর কাগজ দরকার। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, একটু স্পেস ব্যবহার কর, একটু স্পেস দরকার আমার। তো সে বললো যে এত রাতে হুট করে? আমি বললো যে না, দরকার আছে। ঢুকলাম আমি বাসায়, অনেক রাত হয়ে গেছে, সময়টা 12টা থেকে 1টার ভেতরে বা 1.5টার ভেতরে। তো আমি ভেতরে ঢোকার পরে আমি সোজা ওর সামনে যে বসলাম, ও আমার জন্য যে রেডি ছিল এটা আমি জানতাম। তো আমি তো প্রথমবার একবার খাটের নিচে উঁকি দিয়ে দেখেছিলাম কিছু জিনিস, তা আমি আবার উঁকি দিলাম। উঁকি দেওয়ার পরে যে জিনিস দেখেছিলাম ওই জিনিসগুলো ওইখানেই। তারপরে উঠে বসে আমার সাথে কথা বলতে শুরু করলাম। আমি এদিক সেদিকের কথা বললাম, এই এদিক সেদিকের কথাগুলো হচ্ছে আমি যা ওইখানে দেখেছি সেই জিনিসগুলোই আর কি। আর একটু গাঢ়ভাবে ওকে বললাম, কারণ গাঢ়ভাবে ওদেরকে বলা যায়, একেবারে সহসাই বলা যায় কি দেখেছি না দেখেছি। ও তখন আঁকি বুকি যা ব্যস্ত। আমি জিজ্ঞেস করলাম, কতদিন ধরে এই সমস্ত কিছু চলে, আর পারপাসটা কি, ইচ্ছাটা কি? ওই কাগজে রাকিবুকি করতে করতে সে আমাকে ইশারা দিয়ে বুঝালো যাতে আমি একটু কথা না বলি। আমি আস্তে করে দিগন্ত তারাকে ইশারা দিলাম যে তুমি এখানে আসো। ইশারাটা দেওয়ার পর যখন বুঝতে পারলাম যে দিগন্ত তারা এখানে আসবে কিছু সময়ের ভেতরে, আমি ওকে উদ্দেশ্য করে বললাম যে তোর হাতে সময় কম, তাড়াতাড়ি বল, এই যুদ্ধের লোক না, আমার পিছু আর ছাড়বি না তোরা কেউ। এই সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার হয়ে যাওয়ার পথে, এমনকি তোদের হিরো থেকে নেতা পর্যন্ত কেউ আর রাস্তা নেই আমার, তারপরও কি তোর দরকার ওই একই কাজ করার? ও আমাদেরকে হাত এমন ভাবে মেলে ধরল, ওর হাতের আঙ্গুলগুলো যে অস্বাভাবিক সেটা আমি বুঝতে পারলাম সাথে সাথে। স্বাভাবিকের চেয়ে সংখ্যায় বেশি আঙ্গুল। আমি আর কোনো কথা বললাম না ওই সময়, কারণ সে আমাকে থেমে থাকতে বলছে। যখন দিগন্ত তারা ভেতরে আসলো, ভেতরে সে কিভাবে জানেন? সে জানাল দিয়ে আসে নাই, সে হেঁটে ওই দরজা দিয়ে ঢুকেছে, মানে যেভাবে একটা মানুষ ঢোকে দরজা দিয়ে। এবং দরজা দিয়ে সে ঢোকার পরে আমি এটুকু বুঝলাম যে সে ওদিকে তাকিয়েছে একটু, মানে একটু কড়া ভাবে, আবার সে তাকিয়েছে মানে ছেলেটা তাকিয়েছে দিগন্ত তারার দিকেও কড়া ভাবে, না মানে বুঝতেও পারবো না কিরকম। এরপর দিগন্ত তারা আমার একদম কাছে এসে আমাকে বলল, তুমি জানো না ও কি করে ফেলেছে, তুমি কি দেখো নাই ও কি করেছে? বললাম যে আপনি দেখেছি। দিগন্ত তারা বললো, না তুমি দেখোই না, তুমি ভালো করে চেক করো একবার। বললাম যে কি চেক করবো, খাটের নিচের খবর তো আমি জানি। বলে যে দিগন্ত তারা আমাকে সাথে সাথে বললো, তুমি আসলেই জানো? বললাম কি বোঝাও আমাকে তুমি। তখন দিগন্ত তারা আমাকে ধাক্কা মারলো যাতে আমি নিচের দিকে বসে পড়ি, মানে পড়ে যাই। ও আমাকে ধাক্কা মারলো রীতিমতো, মানে বসা দেখে, কারণ আমি ওই যে চেয়ারটা ঘুরিয়ে বসছি না বুকের দিকে হেলান দিয়ে, আমি চেয়ার সহ নিচে পড়ে গিয়েছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম ওদিকে তাকিয়ে, কারণ ওর রিয়াকশন অন্যরকম, আর আমি খাটের নিচে যা দেখছিলাম ওইটার হিসেব তো আমার কাছে নর্মাল। কিন্তু ও যখন আমাকে মানে তখনও ইনসিস্ট করলো, ভালো করে দেখো ভালো করে দেখো, তো ভালো করে তাকানোর পর না আমার রুহটা না বডি থেকে বের হয়ে জন্মত অবস্থায় পৌঁছে গেছে। লাইফে কিছু কিছু সিচুয়েশন দাঁড়ায় আপনার সামনে, যখন আপনি আপনি কোনো কিছু পার্ট না হলেও আপনার চোখের সামনে কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো ঘটার পরে পায়ের নিচে শক্তি পাবেন না আপনি, আর রুহটা শরীর থেকে বের হয়ে যেতে চায়, ওই সেই সময়টা যেই সময়টায় মানসিকতা জ্ঞান বোধ হারিয়ে ফেলে। আমি আমার লাইফে অনেকবার এই অভিজ্ঞতা পেয়েছি, আর আমি জানি এই অভিজ্ঞতা কতটা মানে কতটা ডেডলি। তো খাটের নিচে তো দুইবার তাকিয়েছিলাম না, মানে প্রথমবার আর আজকে একবারও, এই তৃতীয়বার তাকানোর পরে, ভালো করে তাকানোর পরে আমার রুহটা যায় যায় অবস্থা এরকম, মানে আমি মানে আমার ধরফরানি এমন ভাবে বাড়লো আর সেন্সলেস হওয়া বাকি। আমি আমি উঠে বসলাম, উঠে বসার পরে দিগন্ত তারা কোনো কথা আমার কানে ঢোকে নাই, কোনো কথা আমার কানে ঢোকে নাই। আমি মানে কানে একসাথে অনেকগুলো শব্দ বাজতে শুরু করে দিয়েছে, অনেকগুলো ফেস, এবং নিজে আতঙ্ক, আতঙ্কের কারণে পরবর্তীতে অনেক ধরনের মাইন্ডে অনেক ধরনের প্রশ্ন আসে না মানুষের, মানে এটা হচ্ছে মানে আতঙ্কের কারণে মানুষ বিভিন্ন রকম ভয় পেতে শুরু করে, ওই ভয় আমাকে ধরে ফেলেছে। তখন আমি ওর দিকে যখন তাকালাম তখন আমি স্পষ্ট বুঝলাম যে ওর 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 স্ট্রাকচারে হালকা একটু পরিবর্তন, আমার মুখ দিয়ে কথা বেরো নাই, মানুষ ভয় পেলে যেরকম মুখ দিয়ে কথা বেরো না, ওই রকম অবস্থা আমার তখন। দেখতে তারা ওকে কি জিজ্ঞেস করেছে সেটা পর্যন্ত আমার মনে নেই এখন, আমি শুধু কাঁপছিলাম, আমার প্রচন্ড শীত লাগছিল, আমার পেটে কেমন জানি করছিল। আমি ওই রুমের জানালা পর্যন্ত ক্রল করে যাই এবং ওই জানালা ধরে কোন রকম উঠে দাঁড়াই, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে ভয়, স্রেফ ভয়। তখন দিগন্ত তারা আমার এটা মনে আছে, তখন দিগন্ত তারা বলল এটা একটা বিলিতে দরকার, কিন্তু তোমাকে এখন একটা ঝামেলায় ফেলে দিল না, আমি সাথে সাথে ওর দিকে তাকালাম, কিন্তু কথা বলতে পারছিলাম না। দেখে দিগন্ত তারা এসে আমার বুকের উপর একটু স্পর্শ করলো, যাতে আমি একটু রিল্যাক্স হই, আমার যাতে নিঃশ্বাসটা ওঠানামা কম করে, আমার হার্টবিট যাতে স্টেবল হয়। তো আমাকে স্পর্শ করার পর পরে যে কন্ডিশনটা আমার ভেতরে ছিল ওই কন্ডিশনটা থেমে যায়, আতঙ্কটা থেমে আসে। কিন্তু যা সত্য তা তো সত্যই। যখন আমি কোনো মতে ওকে জিজ্ঞেস করলাম, কেন করলি তুই কাজ, সে আমাকে আরেকটা ইংলট ধরিয়ে দিতে গেল। দিগন্ত তারা খপ করে সেটাকে ধরে নিয়ে ছেড়ে ফেলল। ছেড়ে ফেললার পরে দিগন্ত তারকে জিজ্ঞেস করলো, তুই এই কাজ কেন করলি? আর ও মানুষ, ওর সাথে তুই যে কোনো উত্তর দিতে পারিস, তুই আমার সাথে পারবি না, বল। তখন সে দিগন্ত তারাকে কি বলেছে সেইটা আমি আর আপনাদেরকে বলতে পারবো না। এই কনভারসেশনটা আমি কোনো মতে বলতে পারবো না। ও তখন পরপর তিনটা ইংলট দেয়, চারটা আর কি, চারটা ইংলট দেয় সে আমাকে। এবং ওই চারটা ইংলটের প্রথম ইংলটটা হচ্ছে রাসার, পরের ইংলটটা হচ্ছে ব্ল্যাক লিকুইডের, পরের ইংলট হচ্ছে দিগন্ত তারার, আর পরের ইংলট নিয়ে আমি পরে কথা বলবো। আমি ইমিডিয়েটলি তিনটাই বুঝতে পারি, রাস, ব্ল্যাক লিকুইড আর দিগন্ত তারা। কিন্তু ওর সাথে কারোর কোনো কানেকশন নাই। তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কানেকশন নাই, ঠিক আছে ভালো, তুই কাজ করলি কেন? তখন সে বলল, তার কানেকশন নাই কিন্তু এই ছেলেটা কানেকশন আছে, যে ছেলের উপরে সে, তার কানেকশন আছে। আমি জিজ্ঞেস করলাম, কেন, কিভাবে কানেকশন? তখন সে আমাকে ভালো করে তাকাতে বলল ব্ল্যাক লিকুইডের ইংলটের দিকে। এবং ব্ল্যাক লিকুইডের ইংলটের দিকে তাকানোর পরপর না, কিছু জিনিস আমার চোখে এমনভাবে ভাসতে শুরু করে যেভাবে ভাষার কথা না, তারপর একটা সিনারিও আমার চোখের সামনে ভাসতে শুরু করে, যে সিনারিওটা আমার না, মানে ভিশন। আমি আপছায়ার মতো দেখতে পাই একটা বাচ্চার দেহ, বাচ্চার দেহ থেকে মাথাটা আলাদা করা, এবং মা সম্ভবত, মানে মাই, সে আলাদা করা মাথাটা নিয়ে জানি কি জানি করছে, ভিশনের মতো। কিন্তু বড় বিপদ থেকে এখন উদ্ধারের উপায় কি? বড় বিপদ তো ওইখানে বসে রয়েছে, জানেন রাতে তিনটা কত জানি বাজে তখন, মানে কি বলবো, কাকে বলবো, কোথায় বলবো, কি, মানে কোনো উপায় নেই। এখানে কিছু ঘটনা ঘটেছে যেটা আমি বলতে পারছি না কাউকে, আপনাদেরকেও না, আর কোনো দিন বলতেও পারবো না, কারণ কিছু জিনিস লুকানো হচ্ছে আমার দায়িত্ব। আমি এখানে বসে রয়েছে, দেখুন তো তারা আমাকে বারবার বলছিল এটার একটা শেষ হওয়া দরকার, এটার একটা বিহিত হওয়া দরকার। তখন ওই শেষের ইংলটটার দিকে যখন আমার নজর গেল, তখন ওই শেষের ইংলটটার দিকে যখন আমি তাকিয়ে রইলাম, তাকিয়ে থাকার পরে যখন ওই ইংলটের ভিতরে যে ছবিটা আমার চোখের সামনে ভাসলো, এই ছবিটা চোখের সামনে ভাসার পরপরই আমি ওর দিকে তাকাই, ছেলেটার দিকে তাকানোর পরপরই কি, মানে ওর হাতে সে ক্যাসেট, মানে এমন না যে আমার ক্যাসেট, না সেটা না, এটা ক্যাসেট, ওর হাতে সে ক্যাসেট, এবং সেই ক্যাসেটটা সে আমার হাতে দেয়। কোথায় ছিল আমি সেটা জানতাম না, এবং ওই ক্যাসেটের না কোনো ফিতা ছিল না, কিচ্ছু না, মানে ক্যাসেটটা ওই যেরকম মানে ফিতা থাকে না, ওইরকম কোনো ফিতা নেই, পুরো স্ট্রাকচার রয়েছে ক্যাসেটে, কোনো ফিতা নেই। কিন্তু তার ভেতরে রয়েছে একটা মাইক্রো এসডি কার্ড, মানে যে মেমোরি চিপ। এটা আমার হাতে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে কিছু জিনিস, যে জিনিসগুলো আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, যেমন বিশেষ করে সেই অতীতের রেকর্ডিংগুলো, কারণ অতীতের ওই রেকর্ডিংগুলোর মধ্যে 20-22 দিন বা 28 দিনের এমন কোনো কিছু রেকর্ডিং আছে যেটা আমার আজ পর্যন্ত মনেই পড়ে না কোনো মতে। কারণ আমি ওই সময় রেকর্ড করতাম বসে বসে। এখন এই মেমোরি চিপটার রিজনটা কি, বোঝা কি কঠিন? এই ছেলেটার কথা, এই ছেলেটার কথা জানা আর কি। তো এই ছেলেটার কথা জানার চাইতে এই মুহূর্তে সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি ছেলের। দিগন্ত তারা তখন আমাকে বলছিল ওকে মরা, মানে ওকে মরতেই হবে, ওকে মরা লাগবে। আমি বাইরের দিকে তাকিয়ে রয়েছে, বাইরের দিকে যখন আকাশ, রাতের আকাশ যেরকম আপনি দেখবেন সেরকম রাতের আকাশ, আপনি এখানে আসছেন মাত্র একদিন, আর এমন একটা জিনিসের মধ্যে আপনি ফেসে গেলেন যে জিনিসটা দেখে আপনাকে বের হতে হবে। অবশ্য এত কোনো দোষও নেই, কিন্তু শুধু আপনার দোষ না, অনেক বড় ধাক্কার চেতে আর অনেক বড় বিপদের বিপদ থেকে এই ছেলের পরিবারকেও তো বাঁচাতে হবে। কারণ আমি তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম যদি আমার আমার অ্যাকশন কোনো অ্যাকশন যদি ভুল হয়, এই লোকেরা আমার কেউ না, উপর আমার আল্লাহ আছেন, এই লোকেরা আমার কেউই না, কিন্তু তাদের উপরে যে চাপ পড়বে আর তাদের যে অবস্থা হবে মানসিক অবস্থা, আর যে বিড়ম্বনার শিকার হবে, এই বিড়ম্বনাটা এই পরিবার ডিজার্ভ করে না। এই যে সময় আমি এখানে বসে রয়েছি ওই পাশে, আমি আস্তে আস্তে শুনতে পাচ্ছি যে ছেলেটা বাবা তাহাজুদ পড়ছে, সে অফিসও করে, তাহাজুদও পড়ে, সবই করে। এই বয়স্ক মানুষটা কোন এক কোম্পানি সে 80,000 টাকা বেতনে কোন এক কর্মচারী, মানে ওই আর কি হায়ার লেভেলের ডাইরেক্টর বা কোনো কিছু, কিন্তু তারপরও কেবল কর্মক্ষম ব্যক্তি তিনি ওই পরিবারে। তারা এই সব কিভাবে মেনে নেবে সেটা আমি বুঝে উঠতে পারছি না, মানে তাদের উপরে বিপদ অনেক বড়। আমি আপনাদের সোজা ভাষা বললাম, অনেক বড় বিপদ। এই জন্য দিগন্ত তারা আমাকে বলছিল বারবার এই ছেলে মরা লাগবে, ওকে মরতে হবে, মরা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তো আমি বাইরের দিকে তাকালো না, ততক্ষণে 4টা বেজে গেছে। আমি দিগন্ত তারাকে বললাম মরা লাগবে যেহেতু, তাহলে আমি যেভাবে বলি ওইভাবেই। তো দিগন্ত তারা এমন ভাবে দাঁড়ালো যেন সে ওকে মেরে ফেলবে। এখন আমি বললাম যে তুমি দাঁড়ালা কেন? সে বললো জাস্ট আমাকে বলো তুমি কিভাবে চাও। তখন আমি ওকে বললাম না। তখন আমি ছেড়ে দিয়ে ঘুরে তাকালাম ওর দিকে। তাকানোর সময় না আমার অবস্থাটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ এখানে কিছু ব্যাপার ঘটছে যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলতে পারবো না। এই বিছানার নিচে যা আছে তা আপনাদের মাথা ঘুরিয়ে দিবে, কিন্তু ওই যে আমি বলতে পারবো না। আর এই পরিবারের যে বিপদ, এরা আমার আপন না হলেও আমার অন্তত এই উপকারটুকু তাদের করে দিতে হবে যাতে এটা বিপদে না পড়ে, যাতে তাদের মানে বিপদটা আর কি কেটে যায়। বলতে পারছি না আপনাদেরকে, একই কথা হয়তো বারবার বলি আমি। আমার লাইফে আমি অনেক কঠিন কঠিন কথা বলেছি মানুষকে, ওই জন্য আমি ওকে বললাম, একদম ঠান্ডা মাথায় বললাম, মানে আমি জানি আমার চারপাশে কি ঘটছে, আমার নিজেরও চারপাশে বিপদ, আমার পায়ের কাছেই বিপদ এখন। তা আমি বললাম যে তুই ছেলেটাকে নিয়ে বের হবি এখন, তুই এখন বের হবি, আমরা বের হওয়ার পরে একটা সিন ক্রিয়েট করে তুই বের হবি। এখান থেকে কত দূরের রেল লাইন তা আমি জানি না, তুই খুঁজে বের করবি রেল লাইন কোথায়, আর এমন জায়গায় যে পৌঁছে যাবে ততক্ষণে যাতে অন্ধকারই থাকে রাতের, আর এমন জায়গায় যে পৌঁছে যাস যে জায়গায় তুই ওই ছেলেকে নিয়ে পৌঁছে যাওয়ার পরে তোকে কেউ খুব সহজে খুঁজে পাবে না রেল লাইনের উপরে। এমন ভাবে থাকবি বা এমন ভাবে দাঁড়াবি ছেলেকে নিয়ে যাতে ট্রেন যখন চলে যাবে ওর উপর দিয়ে ওর যাতে আস্ত কোনো কিছু না থাকে। তুই কি রাজি? ও আমার দিকে তাকালো, দিগন্ত তার দিকে তাকালো, দিগন্ত তারা মানে ওর দিকে তাকিয়ে রয়েছে মানে ধমকি দেওয়ার মতো করে আর কি। তখন সে আমাকে মানে মানুষ যেভাবে সালাম দেয় না স্যালুট করে, সেভাবে স্যালুট করলো। মানে কিছু সময় পরে সে সম্ভবত রিয়ালাইজ করতে পেরেছে আমি কি করতে যাচ্ছি বা কেন বলেছি এটা করতে। ও তখন রিয়ালাইজ করতে পারল এবং এটা একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, অস্বীকার করব না, মিউচুয়াল এগ্রিমেন্ট ফর গ্রেটার গুড। বললাম না যে আমি ওই পরিবারকে এখন বিপদের হাত থেকে বাঁচাতে চাই, ছেড়ে ম্যাটার আর করে না। এবং আমি এখান থেকে বের হই, আমি বের হই এবং আমি ভদ্রলোকের দিকে তাকাই। আমি জানি না এরপরে কি হতে যাচ্ছে জানেন, আপনি কখনো চুরি চামারি করার পরে অথবা ষড়যন্ত্র করার পরে যেরকম আতঙ্কে থাকবেন না, আমি ওরকম আতঙ্কের ভিতরে। তখন আমি ওনাকে শুধু বললাম খেয়াল রাখেন। আর আমি যখন নিচের দিকে নামছি, আমি দিগন্ত তারাকে বললাম যদি আমাকে পুলিশে ধরে তখন আমি কিন্তু সব অস্বীকার করব। কিন্তু অস্বীকার কদিন করবো, পুলিশ যদি আমাকে আটকে রাখে তখন? দিগন্ত তারা বললাম যাই না, আমি জানি না, তুমি পালাবে নাকি? আমি বললাম যে না, আমি পালাইতেছি না কোথাও, আমি পালানো পালায় আমি বেশি দিন টিকে থাকতে পারবো না কোথাও। তখন সে বললো যা হয় হবে। তখন আমি মাথার ভিতরে, আমার এই মাথার ভিতরে শয়তানের বুদ্ধি ঢোকা শুরু যে মানে এখন যেই ঘটনাটা ঘটতে পারে, সামহাও যদি কেউ বলে যে ওনারা ছিল তারপরে এরকম হয়ে গেল, হয় না কিছু ঘটনা ঘটার পরে তো আপনাকে একটু প্রশ্ন করাই হবে। তা আমি তো এইখানে চোর, আমি তো এখানে ষড়যন্ত্রকারী, তাই না? তা আমার ভয় থাকবে না বেশি? এখন ওই সেম ভয়টা আমি আপনাদেরকে এখন বলার সময় টের পাচ্ছি এখন। কিন্তু আমি জানি যে সবকিছু বদলে গেছে গত কয়েক বছর, এবং সত্যটা তারা হয়তো এই মতো জানে, পরিবার জানার কথা। আমি আমার নিজের বাসায় আসি, বাইরে প্রচুর মানে আজানের শব্দ একসাথে, এখন অপেক্ষা করছে। আপনি যখন ষড়যন্ত্র করবেন বা চুরি করবেন বা চামারি করবেন, যেটাই করুক করুন না কেন, আপনি যখন ওই ক্রাইমটা ঘটা পর্যন্ত ওয়েট করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভেতরে একটা অশান্তি কাজ করবে, তাই না? কনফার্মেশন পাওয়ার পরও অশান্তি কাজ করবে। আমি ঘুমাইতে পারছিলাম না, কোনো মতেই না। তা আমি ঘুমাতে পারছি না, পারছি না, পারছি না, হুট করে তখন আটটা বাজে, আটটা বা সোয়া আটটা বাজে, আমার ওয়াইফ তখন বাইরে যাচ্ছে, আমি তখন একা, চোখটা লেগে আসলো আমার। এবং এটা এক ধরনের ঘুম, যে ঘুমটা আপনার জাগ্রত কিন্তু সব দেখবেন, মানে এই ঘুম থেকে ওঠার পরে আপনার চোখে চোখে অদ্ভুত রকমের একটা জ্বালা পোড়া করে। আমি দেখতে পাই একজন নারী, একজন নারী যার রাস্তায় প্রসব সম্ভবত রাস্তায় হয়েছে, তার দুইটা বাচ্চা, এবং প্রসব হওয়ার পরে বাচ্চার বডির রং টুন ওরকম থাকে, ওই রকম মানে অনেকক্ষণ ধরে পানি ভেতর থাকলে বডি আমাদের চামড়া যেরকম রিয়াক্ট করে ওরকম হয়, তো ওই রকম দুটা বডি বাচ্চা আর কি। এটা দুটা বাচ্চাই জীবিত, কিন্তু একটা বাচ্চা একটু স্বাস্থ্যগত দিক দিয়ে দুর্বল। তো আমি দেখলাম কি যে মহিলা সে হেলান্দে রয়েছে, তার তো অবস্থা খারাপ, রক্ত বেরিয়ে এসছে গর্ভফুল থেকে শুরু করে ওই পেটের জিনিসপত্র সব বেরিয়ে আসছে, কেউ নাই তাকে যে ধরবে। তো আমি তাকে দেখছি যে সে ওই 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 দুর্বল বাচ্চাটাকে সে নিজে সুন্দর করে ধরে। বাচ্চা কিন্তু কান্না করছে না, ওই বাচ্চাটা কান্না করছে, এই বাচ্চাটা কিন্তু ধীরে 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 নীল রং হয়ে যাচ্ছে ওর, আর ও তার নিঃশ্বাস নিতে পারছে না, মা থেকে আলাদা হয়ে গেছে, নিঃশ্বাস না নিলে তার বাঁচবে না। কোন কোন প্রাণী যেরকম তার অসুস্থ বাচ্চাকে মেরে খেয়ে ফেলে, আমি দেখলাম সে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে বাচ্চারা মাথাটা আলাদা করে ফেলেছে মানুষ, এবং ওই আলাদা করা মাথা নিজের হাতে ধরে, গোল মাথা তো, যে জায়গাটা কাটা ওই জায়গাটা জিব্বা দিয়ে সে চাচ্ছে, সে জিব্বা দিয়ে ওই জায়গাটা চাচ্ছে। আমার ঘুমটা ভাঙল, তখন মানে 12:30 বাজে। ওই ঘুম থেকে ওঠা মাত্রই সেই একই চিন্তা আমাকে আবার ধরে বসলো সাথে সাথে। আমি নড়াচড়া করব কি মানে কি করবো বুঝতে পারছি না। ওই যে বললাম আমি ষড়যন্ত্রকারী, এখন আমি অপেক্ষা করতেছি কোন সময় পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আমি বিকেলে খবর পাই যে ছেলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল ওই সময়। তারা আমাকে ওই সময় ফোন দেয় না, কারণ তারা জানে যে ছেলে বেশ কয়েকবার বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, আগে বেরিয়ে গেছে, ছেলের নিখোঁজ, কোনো খবর নেই। তো তারপরে কয়েকদিন পরে আমি জানতে পারি, মানে তারা তো ওইভাবে যোগাযোগ করার দরকার নেই তাদের, কারণ তারা তাদের ছেলের বডি পেয়ে গিয়েছিল পরে, অনেক পরে আর কি, সাথে সাথে না, ইমিডিয়েট না। কারণ এটাই বলা হয়েছিল যে এমন এক জায়গায় যাবি আর এমন অবস্থায় থাকবি যাতে ট্রেন চলে যাওয়ার পরে পরিচয় করা বা শনাক্ত করা অনেক বেশি কঠিন। এখন অনেকদিন পরে, কিন্তু প্রায় 15-20 দিন পরে আর কি জানা যায় যে ছেলেটা মারা গেছে। তো 15-20 দিনের ভেতরে হয়েছে কি যে প্রথম 3-4 দিনের পর থেকে আমার ভেতর থেকে ভয়টা কমতে শুরু করে, কোনো ঘটনা যেহেতু ঘটেনি। তা আমি কিন্তু আর ওই ইঙ্ক ব্লট নিয়ে তখন কোনো কিছু করছি না, এমনকি ওই স্বপ্নটা নিয়েও কিন্তু আর ভাবছি না, যে স্বপ্নটা আমি দেখেছিলাম। কিন্তু আমার স্বপ্ন কিন্তু বাস্তব হয় তাই না? এটা কিন্তু আমার মাথার মধ্যে ছিল না যে আমার এই স্বপ্ন আমার চোখের সামনে ঘুরে আসবে আবার। এই সময়গুলোর ভেতরে আমার মানসিক অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমার প্রচন্ড রাগ থাকত, আমি প্রত্যেকটা মানুষের সাথে দুর্ব্যবহার করতাম তখন, প্রত্যেকটা মানুষের সাথে, মানে এতটা দুর্ব্যবহার যে আমি এরকম করতাম অনেক সময় মানুষকে ভেঞ্চি কাটার জন্য। তার মানে এই না যে আমি পজেস্ট না, আমার এত রাগ উড়ে থাকতো সারাদিন। ওই সিন্ধুকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যে আতঙ্কটা ছিল সে আতঙ্ক তো কেটে গিয়েছিল, কিন্তু তারপরও মানে কেন এই ইঙ্ক ব্লট কেন আছে, মানে সে ওই সময় ধরে নিয়েছিলাম যে সিন্ধুকটি এমনিই দেখিয়েছিল ইঙ্ক ব্লটের ভেতরে, যাতে মানে আমাকে একটু বোঝাতে পারে যে সে আমার মাইন্ড রিড করতে পারে। কিন্তু ছেলের সাথে সাথে সে নিজেও শেষ, তাকে তো পাওয়া যাবে না এখন আর, মরে যা কেউ তার ফেরত আসে না। দেখুন তো তার একদম পাগল হয়ে গিয়েছিল, কারণ ওই সিন্ধুক লাগবেই, ওই সিন্ধুকটা লাগবেই। ওই দিন আমার মাথার ভিতরে হুট করে মাথায় এরকম আসলো যে আমি আরেকবার দেখি তো, কিছু না কিছু তো পাবোই, মানে ভেতরে এরকম একটা কনফিডেন্স যে ভেতরে আমি কিছু না কিছু পাবো। তা আমি আবার ইঙ্ক ব্লট গুলো বের করলাম, এমনকি সেই ইঙ্ক ব্লটটাও ছিল যেটা দিগন্ত তারা যে ঝাপড় দিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ইঙ্ক ব্লট গুলো আমার চোখের সামনে, একটা দেখলে মনে হয় যে ব্ল্যাক লিকুইড, আরেকটা দেখলে মনে হয় রাজ, কিন্তু শুধু রাজ বা ব্ল্যাক লিকুইড দেখলো তার হচ্ছে না, বা দিগন্ত তারাকে দেখলো তার হচ্ছে না, আরো কিছু আছে কিনা, আরো কিছু আছে কিনা। তখন শেষের ওই ইঙ্ক ব্লটটার দিকে আমার নজর যায়, দিকে তাকিয়ে থাকার পরে স্পষ্ট বোঝা যায় যে ওটা একটা ক্যাসেট প্লেয়ার, মানে একটা ক্যাসেট প্লেয়ারের ক্যাসেট। অনেক ভাবছি তখন আমি কি হবে না হবে সেটাও ভাবছি, আর মনে হচ্ছিল যেন মুক্ত হয়ে যাচ্ছে কোনো সমস্যা থেকে, এরকমও মনে হচ্ছিল তখন। ওই দিন রাতে আমি বের হই, উদ্দেশ্য ছিল আমি সিন্ধুকের খোঁজ যাতে বের করতে পারি। উদ্দেশ্য এটা ছিল যে আমি একটু দেখা করবো কারোর সাথে, কার সাথে, আমি যদি নদীর পারে যে দাঁড়াই কেউ না কেউ সাড়া দেয় যাকে আমি চিনি না জানি না, এরকম কাউকে না কাউকে তো পাবোই। এখন আউটসাইড ইনফরমেশন নেওয়া জরুরি মনে করে আমি আর কি বের হই ঘর থেকে। যখন আমি বের হই, প্রথমে খেয়াল করিনি, পরে খেয়াল করলাম যে আমার পাশাপাশি ওই ছেলেটা হাঁটে, মরে যাওয়া মানুষ, কিন্তু সে না জিন না সে মানে মানুষ কেউই না। বুঝলাম যেটা আমার মনের খেয়াল, আমি জানি মানে কোনটা মতিভ্রম আর কোনটা সত্য, এটা আমি বুঝতে পারি। তো মতিভ্রমটা নিয়েই আমি হেঁটে যাচ্ছিলাম, গাড়ি বদলালাম, সবকিছু করলাম, নদীর পাড়ে দাঁড়িয়ে ইচ্ছে করে এক প্যাকেট বিস্কিট পানির মধ্যে ফেললাম, ফেলে দিয়ে বললাম যে আশপাশে কেউ যদি থাকো আমি এখানে দাঁড়ানো ছাড়া দাও, এবং এরপরে দু চারটা কথা বলতে হয় যাতে ওরা বুঝতে পারে যে আমি ওদেরকে ডাকি। বাণীর ভেতর থেকে একটা মাথা বেরোলো একটু পরে, জাস্ট চোখ দুটো পর্যন্ত আর কি, বাকিটুকু নিচে মানুষের মতোই। আমি জিজ্ঞেস করলাম, কোন এলাকার পিচ আস তুই? তো সে ওখান থেকে যে উত্তরটা দিল সেটা হচ্ছে, সে পিচ আস না, সে পানির ভেতরে থাকে, তার মানে এই না যে সে পিশাচ। তখন আমি বললাম, এক কাজ কর, আমাকে এই জিনিসগুলোর মতলব বল, ওগুলো ওর হিসেবের বাইরে, এই জন্য এটা ওর দ্বারাও সম্ভব না। তো মানে এটা করা যায় যে জাস্ট একবার, মানে প্রত্যেকদিন এটা করতে পারেন চাইলে, কিন্তু আমি এটা কখনই মানে ভুলভাবে ব্যবহার করিনি, আমি এটা করলাম না। ওর কাছে আর উত্তর নেই যেহেতু, তাহলে আর ওর সাথে আমার কথা বলে লাভ নেই, এখন আমি ফেরত আসবো। এবং ফেরত আসার পথে যে রাস্তা দিয়ে আমি এগিয়ে আসছি, রাস্তা তো তখন গাড়ি হুট করে নাই বললেই চলে, এবং কিছু দূর আগানোর পরে না আমার ভেতরে একটা পাড়ি মারল। কেন পাড়ি মারল? কারণ রাস্তাটা এখন ঠিক ওই রকম, ঠিক যেরকম কয়েকদিন আগে মনে হয় স্বপ্নে দেখেছি এরকম মনে হচ্ছিল। এরপরে যখন ভালো করে তাকালাম, ঠিকই আমি রাস্তাটা এখান থেকে হালকা একটু বাম দিকে ঘুরেছে, এই জন্য সোজা রাস্তাটা দেখা যায় না, কিন্তু রাস্তাটা হালকাই ঘুরেছে, কোনো মোড় না, বামে মোড় এরকম না, জাস্ট একটু বামে ঘুরেই আবার সোজা হয়েছে, কিন্তু আমি যেখানে রয়েছি এখানে বামে ঘোরার পরে কিচ্ছু দেখা যায় না। তো এইখানেই রাস্তার ডান পাশে বড় বড় অনেক বড় বড় গাছ রয়েছে এখনো, অনেক বড় বড় গাছ, অনেক আগের, এই গাছের গোড়া থেকে জানি বসা, আর বাচ্চার কান্না শব্দ। আমরা তো জানি নির্বন বাবুর কান্না শব্দ কিরকম হয়, বুকের ভেতরে কামড় মারল আমার। আমি যখন তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করলাম ওই জায়গাটা থেকে, আমি দেখলাম যে আমার রাস্তা শেষ হয় না, রাস্তা শেষ হওয়ার নামে নিচ্ছে না, এবং আমার চারপাশে না মানে মানসিক রোগীর মতো প্রজাপতি ভাসতে শুরু করেছে, বিভিন্ন প্রজাপতি, এবং প্রত্যেকটা প্রজাপতি না ঘুরে ফিরে বিভিন্ন রকমের ইনক্লোট আমাকে দেখাচ্ছে, দুই একটা ধরতে পারি, যেমন শিশু বাচ্চার মতো, আবার পাখির মতো, মানে এগুলো মিনিংলেস এই মুহূর্তে। আর রাস্তা শেষ হচ্ছে না দেখে আমি থমকে দাঁড়াই, কারণ ফেস করা লাগবে এখন, বাচ্চা দুইটা সামনে কান্না করছে, কিন্তু সেই স্বপ্নের মতো তার দেখতে হয়নি আমাকে, কারণ আমি দেখলাম যে দুই হাত ধরে বাচ্চাটা ধরলো, এক হাত মাথা দিয়ে ধরা, মানে এমন না যে ঘাড়ে ধরেছে তা না, মাথা ধরা, আর এক হাত ওই যে ঠিক ওই যে নিচের সাইডে যেটা আর কি বাচ্চাদেরকে ধরতে হয়, বাচ্চাদের যে বামের সাইড, তো এইভাবে ধরার পর পরই সে কামড় দিয়ে গলাটা আলাদা করে ফেলেছে। এবং আমার সামনেই খুব সুন্দর করে একটা বল আপনি দুই হাত দিয়ে চড়ি, মানে দুই হাতে তাও দিয়ে ধরার পরে যেভাবে আপনি জিব্বা দিয়ে চাটবেন, সে ওইভাবে কাটা জায়গাটা চাটছে। এবং এইবার যখন আমি হাঁটতে শুরু করলাম ওর দিকে চোখ রেখে রেখে, তখন আমার রাস্তা ফুরোতে শুরু করলো, মানে রাস্তা শেষ হতে শুরু করলো। ওকে আমি পিছনে ফেলে দিয়েছি, এমন একটা জায়গায় চলে এসেছি সেখানে একটা ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরির বাইরে আলো, এখন ওই আলোর নিচে দাঁড়ানো আমি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ফ্যাক্টরির পেছন দিক থেকে এখন কে না কে জানি বেরিয়ে আসে, যে বেরিয়ে আসবে সে হয়তো সুবিধার না। বেরিয়ে এলো ছেলেটাই, ফ্যাক্টরির পেছন দিক থেকে ছেলেটা বেরিয়ে এলো, এটা যে আমার মতিভ্রম এটা আমি তখনও জানি, কারণ আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে সেলুট করছে, ওই যে লাস্ট সেলুটটা, আমি জানি এটা এটা মতিভ্রম, এটা পার্টি না, দাঁড়িয়ে রয়েছি তখন পর্যন্ত এই ছেলেটা আমার চোখের সামনে দাঁড়ানো, আমার মতিভ্রম দাঁড়ানো থাকা অবস্থাতে ওই মহিলা আসলো, মহিলা আসলো, এবং ওই মহিলা যতক্ষণ আমার চোখের সামনে আসলো ততক্ষণ তার মুখের ভিতরে আপনি ওই রস জাতীয় কোনো কিছু খেলে মুখে চারপাশে যেভাবে লেগে থাকার কথা ওইভাবে ওইভাবে ব্লার মনে লেগেছিল তার কোলে একটা ছেলে, ছেলে কেন ওটা বুঝাই যায় ডাইরেক্ট। সে নিজে থেকে আমাকে বলল, ওরা আমাকেও মারল, আমাকেও মারল, আমার জায়গাও নিল, আর শেষমেশ আমার সন্তানকেও মারল, আর এর ভিতরে তুই হাত দিলি? আমি বললাম যে কে কাকে মারলো আর কার কিসের ভিতরে আমি হাত দিলাম, সে মহিলা আমার আরো একটু কাছে আসলো, একটু কাছে যখন আসলো কয়েক কদম ডিস্টেন্স বাকি, আমি ওকে ইশারা দিলাম যদি আমার কাছে আর বেশি না আসে। সে ওখানে ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থা আমাকে বলল, তুই এই ষড়যন্ত্রের ভেতরে তারা দাঁড়াস নাই, কিন্তু ওরা আমার সন্তানকে মেরে ফেলেছে, ঠিক যেইভাবে আমি মেরে ফেলেছিলাম আমার এক সন্তানকে। ওরা আমাকে পাগল বলেছিল, পাগল বলেছিল আমাকে, পাগলা গারদে রেখে দিয়েছিল, এই জন্য গলা ফাঁস দিয়েছি। গলা ফাঁস দেওয়ার পরে এই যে এখন আমি তোর সামনে দাঁড়ানো, আর তুই তুই সব জানতি, সব বুঝলি, তারপরও তারপরও তুই কেন ঠেকালি না? তুই আমার ছেলেকে বাধ্য করালি ওইভাবে মরার জন্য। আমি না যে তোর ছেলে মরেই নেই, কে বলছে ওইভাবে মারছি আমি? তোর ছেলে মরেই নেই, তোর এইটুকু জানার কথা না যে তোর ছেলে মরে নাই, তোর ছেলেকে শুধু পিসা হয়েছে আর কোনো কিছু না। সেটা হাসি দিল, হাসি দেওয়ার পরে সে আমার একটু কাছে আসলে সে আস্তে করে বলল, সিন্ধুক খুঁজিস না, সিন্ধুকের খোঁজ পাবি, কিন্তু তুই খোঁজ তখনই পাবি যখন তুই আমার আর আমার ছেলের খোঁজ নিবি। আমি বললাম এটা কি আজব কথা। এই কথা বলতে বলতে সে কিন্তু ফ্যাক্টরির পাশে ডান দিকে নেমে গেছে, মানে আমার এই মুহূর্তে বাম সাইড, ওই ডান দিকে আবার নিচু পানি রয়েছে, কিছু জমাট পানি রয়েছে, কোনো পুকুর না, জমাট পানি। সে ওই জমাট পানির ভিতরে মিলিয়ে গেল, একদম সরাসরি মিলিয়ে গেছে, মানে কোনো এদিক সেদিক কোনো কিছু নেই। সিন্ধুকের খোঁজ পাবো, তারপরে মানে মানে তাদের সমস্যার সমাধান করলে, বা তাদের কি বললো কথাটা মনে নাই, মানে তখন মনে নাই, এখনো মনে আছে, তখন আর কি এরকম কনফিউজিং স্টেটে পৌঁছে গেলাম। বাসায় আমি ফিরলাম, বাসায় ফিরার পরে আমি দিগন্ত তারকে ডাক দিয়ে বললাম যে দেখো হিজি বিজি ঘটনা ঘটে আর আমি অর্খেলি মতি ভ্রম হয়, তো এক মহিলা আসছিল, মহিলা হুমকি দিয়ে গেছে আমাকে। দিগন্ত তারা তখন আমাকে বললো যে কে হুমকি দিল তোমাকে? আমি বললাম যে হুমকি দিল, কে হুমকি দিল যে এখানে দাঁড়ানো? আমি তখন ওইরকম ওইভাবে কথা বললাম ওর সাথে, কারণ আমি মেন্টালি আনস্টেবল, তখন কথা আমি এইভাবেই বলছিলাম। তখন দিগন্ত তার সাথে অত ফলপ্রসূ ভাবে আমার কথা হয় নাই, কিন্তু রাতেরবেলা আমার পুরো কথাগুলো মনে পড়ে, এবং পুরো কথা মনে পড়ার পরে সে যখন আমাকে বলে যে তালাশ করতে যে কি হয়েছিল তার সাথে, তার ছেলের সাথে, এটা তালাশ আমি কিভাবে করবো এতদিন পরে? ওই পরিবারের সাথে তো আমার বেশি যোগাযোগ নেই, এখন আমাকে ধাম করে একটা ফোন দিয়ে বলতে পারি না যে মানে কি হয়েছিল, কি ঘটনা, আমাকে একটা ভূতে সেই কথা বলছে, বলতে তো পারি না, তাই না? কিন্তু তারপরও নিজের ভিতরে খটকা ছিল বিধায় আমি পরের দিন যোগাযোগ করি ওই ছেলে বাবার সাথে, এবং বাবার সাথে যোগাযোগ করার পরে ঠিক আমি এই টোনে কথাটা বলি, যে টোনে আমি কথাটা বলেছিলাম সেই টোনে আমি আপনাদেরকে বলি। আমার আঙ্কেল আপনি ভালো আছেন? ব্যাপার হলো কি, আমাকে তো আমি তো বাতাসের সাথে চলাফেরা করি, আপনাকে তো আমি বলছিলাম, তো বাতাস বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এখন গত রাত্রে একটা বাতাস আমাকে বলল এই ছেলের এবং ছেলের মার তো একটা হিস্ট্রি আছে, ছেলের মা মনে হয় পাগল ছিল এই জন্য ছেলেও পাগল। আবার এইরকমও ওই বাতাস আমাকে বলল যে গলা কামড়ানোর ব্যাপার স্যাপার আছে, তো আপনার মানে পরিবারে কি এমন কোনো ঘটনা আছে কিনা? বাতাস আমাকে যেটা বলল যে আপনার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, আবার তৃতীয় বিয়েও হতে পারে, মানে বাতাস আর কি এইভাবে কথা বলল, মানে এইভাবে আমি তাকে বলেছিলাম তখন কথাটা। তো প্রত্যুত্তরে উনি আমাকে বলল যে ওনারা তো মোটামুটি ঠিক কথাই বলছে আপনাকে। তারপরে সে আমাকে যেটা বলে যে ওনার প্রথম স্ত্রী দুইটা বাবু হয়, মানে তার দুইটা বাবু হয়, এবং প্রথম স্ত্রী না মানে সে পড়ালেখা ওইভাবে করে নাই, সে পড়ালেখা ওইভাবে করে নাই, কিন্তু সে বই পুস্তক পড়তে পারত, এবং সে ওই বই পুস্তক পড়তে পড়তে মানুষকে হিপনোটাইজ করতে পারত, মানে বই পুস্তক পড়ার কারণে, মানে তার মধ্যে সেই অ্যাবিলিটি ছিল, ওই যে মানে পেশেন্টদেরকে যেভাবে আপনি হিপনোটিক করে সবাই, সে এরকম হিপনোটাইজ করতে পারত, এবং মানুষকে হিপনোটাইজ করে করে সে বিভিন্ন কথা শুনতো নিজের নিজের কথা, এমনকি ওই ভদ্রলোককেও নাকি মানে মহিলা হিপনোটাইজ করেছিল। এখন কি ঘটনা ঘটেছে সেটা কেউ স্পষ্ট না, স্পষ্ট জানে না, মানে আর যখন বাবু হয়, মানে তার যখন বেবি হয়, তার দুটো বেবি হয়, এবং ওই মানে এমন না যে যেটা বাতাস বলেছে, মানে উনি আঁকি আমাকে এভাবে বললো, এমন না যে যেটা বাতাস বলেছে তা না, সে আসলে তার ছেলের গলা কামড় দিয়েছিল। সে বলেছিল যে তার ছেলের গলা যদি কামড় দেয় তাহলে তার ছেলে হুশ আসবে, কিন্তু ছেলে পয়দা হয়েছিল ডেড। মানে বাবু দুইটা হয়েছিল, দুইটাই ছেলে এবং একটা ছেলে ডেড পয়দা হয়েছিল। তো তাকে হুশ আনার জন্য আর কি সে নাকি নিজে কামড় দিয়েছিল। তখন আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, কারণ আপনারা তো মেডিকেলে যদি করান। তিনি তখন বললেন যে তখন মেডিকেলের মতো এত টাইট তার এখন না, মানে এখনকার যেরকম সিস্টেম তখন যেরকম ছিল না। বাচ্চা সাথে সাথে তার বুকে দেওয়া হয়েছে যাতে সে তাড়াতাড়ি যাতে মানে মাকে মাকে পেয়ে যেতে বাচ্চা রেসপন্স করে। ওই এত হুড়াহুড়ির ভিতরে সে কি হলো আল্লাহ জানে, সে বাচ্চার গলা কামড় দিয়ে দিল, কিন্তু বাচ্চা মারা গিয়েছিল আরো আগেই। আমাকেও বলেছিল, আমাকে বলা কিছুক্ষণ পরে সেই ঘটনাটা ঘটায়। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তারপরে আপনার ছেলে তাহলে এই পরে মায়ের শপথ পায়? উনি বলল যে ও তো এরপর পরে মারা যায়। আমি বললাম কিভাবে মারা যায়? সে মারা যায় হচ্ছে গলায় ফাঁস নিয়ে। সে গলায় কিভাবে ফাঁস নেয়? সে গলায় ফাঁস নেয়, ফাঁস নেওয়ার পরে ওই একই সময় যে সময় সে গলায় ফাঁস নিচ্ছে ওই সময় সে ঘরের ভিতরে আগুনও লাগিয়ে দিয়েছিল। সে আগুনও পড়েছে এবং ফাঁসেও জ্বলেছে, এবং ওই আগুন কোনো এক কারণে শুধুমাত্র তার শরীরের অর্ধেক অংশ নিচের সাইডের অংশ পড়ে পুড়িয়ে ফেলে। মানে তার ডেড বডি ছিল ওই অবস্থায়, নিচের অংশ পড়ে গিয়েছিল আর উপরের অংশ গলা ঝোলা ছিল ফাঁসে। তারপরে এই সন্তান তিনি এইভাবে মানুষ করেছেন, মানে এইভাবে এত কষ্ট করে করে তিনি এই সন্তান মানুষ করেছেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার এই ছেলে কি ছোটবেলা থেকে কখনো কোনো সিমটম দেখায় এরকম কোনো কিছু? তিনি বললেন কখনোই না, ইভেন আমার ছেলেও জানতো না যে সে এরকম। আমরা এটা লুকিয়ে রাখতে পেরেছি, কিন্তু আত্মীয় স্বজন মনে হওয়ার কানে উল্টাপাল্টা ভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলতো যে তুই তোর এই মায়ের সন্তান না, মানে এগুলো বলতো। এই জন্য আমরা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা তেমনটা বলতাম না, দূরে দূরে রাখতাম ওকে। কিন্তু তারপরও ছেলেটা আমার কি হয়ে গেল, মানে তখন উনি আফসোসের কথাটা উনি আমাকে বললেন না, এখান থেকেও না ক্লিয়ার কাট কোনো উত্তর বের হয় নাই। এবং ক্লিয়ার কাট কোনো উত্তর বের না হওয়াতে না, মানে কেন হচ্ছে এটা তো বের হয় নাই, কিন্তু পূর্বের ঘটনার সাথে আমি যে 6 ফুটি মহিলাকে দেখতাম তার কিন্তু কিছুটা মিল পাওয়া যায়। ওই যে আগুন আর গলার ফাঁস, এবং সেই কিন্তু আমাকে রোশাকে দিকে বাবা তাকা ওইবার তাকানোর কথা বলেছিল এবং ওই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে গেছে। এবং ওই জায়গায় আবার ছেলে যাওয়ার রিজনটা কি এটাও তো জানি না, ছেলে গিয়েছিল এই জন্য মেমোরিটা ওটা ওই রকম। তাহলে এর উত্তর আমাকে কে দিবে, কিভাবে জানব, জানার কোনো উপায় আছে নাই? তখন কিন্তু যে মেন্টালি আনস্টেবল দেখে নিজের অনেক কিছু ব্যবহার করতে পারতাম না। আমি দিগন্ত তারাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে কি হতে পারে বলো তো, ছেলেটা ওখানে গিয়েছিল কেন? দিগন্ত তারাও সেটা বুঝতে পারছিল না কেন, কিন্তু ওর মূল টার্গেট হচ্ছে সিন্ধুক, আর আমি তখন পড়ে গিয়েছি ছেলে কেন ওইখানে গিয়েছিল। মানে আমি কিন্তু ছেলেকেও দেখেছি তাই না? এখন আমি আন্দাজ করতে পারছি যে আমি মা এবং ছেলে দুজনকেই দেখেছি, মাকে কোন রূপে দেখলাম সেটা তো আমি জানি না। কে এটা আন্দাজ তো করা যায় যে কারেন। তারপর অনেক চেষ্টা করলাম এবং চেষ্টা করতে 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 একদিন আমি উত্তর পেয়ে গেলাম। আর উত্তরটা কি জানেন, ওই মেমোরি চিপ। আমি কিন্তু ওই মেমোরি চিপটা ওই বাড়ি থেকে এখানে আনি নাই, না আনি নাই, আমি পাগল নাকি? কারণ আমি ওইখানে একটা অঘটন ঘটিয়েছি ঠান্ডা মাথায়। আমি যদি পেছনে কোনো কিছু রেখে আসি তখন মানে নিয়ে আসি সেটা একটা সমস্যা তৈরি করবে না? আমি কিন্তু ওটা ওইখানে রেখে আসছিলাম, কিন্তু ওইটা শুনেছি তা না, ওইটার কারণে ইমিডিয়েটলি আমার মাথার মধ্যে ক্যাসেট প্লেয়ারের কথাটা আসছে। এবং আমি কিন্তু ক্যাসেট প্লেয়ারের কিছু কিছু কথা অনেক আগে যে রেকর্ড করেছি, কেন রেকর্ড করেছি তা আমি নিজেও জানতাম না, কিন্তু ওগুলো কিন্তু রেকর্ড করা ছিল। তখন আমার মাথার মধ্যে ক্লিক করে যে ছেলে কোনো না কোনো ব্যাপারে জানে, যে জিনিসটা সে বলার চেষ্টা করেছে অথবা সে জায়গা মতো রেখেছে যাতে অন্য কেউ জানতে পারে। কিন্তু এখন কিন্তু উপায় নাই যে আমি ওই মেমোরি কার্ডটা ম্যানেজ করে এগুলো সম্ভব না, সেই উপায় নাই, আসলে সম্ভব না। তো এখন আমার চোখের সামনে চারটা ইঙ্ক ব্লট, রাসের, ব্ল্যাক লিকুইডের, দিগন্ত তরার আর কেসার প্লেয়ারের। করবটা কি হচ্ছে? অদৃশ্যের কোনো খেলা, নাকি আসমানি কোনো ব্যাপার, নাকি ব্ল্যাক লিকুইডের আর একটা চক্রান্ত, নাকি বিজুস এর প্ল্যান? কোন জিনিসটা বিশ্বাস করব তখন? বিশ্বাস করার মতো তো কোনো অবস্থাতেই নেই আমি। মাঝে মাঝে না চিন্তা চেতনা কাজ করে না, এবং ওই সময় অনেক সময় মানুষ চিন্তা চেতনা যেহেতু আর কাজ করতে পারে না, তার সে কিছুটা হলেও পাগলাটে বোধ করে। আর আমি তো উন্মাদ, উন্মাদের হিসাব আলাদা। আমার তখন ফোকাস ছিল এইটাই যে তাকিয়ে থেকে যদি কোনো কিছু বের করা যায়। বাইরে তো তেমন কোনো কাজ নেই, তো আমি তাকিয়ে থাকতাম। চারটা ইঙ্ক ব্লট আমার হাতে, চারটার দিকে আমি তাকিয়ে থাকতাম এক্সেসিভ কোনো ইনফরমেশন জানার জন্য, কারণ দিগন্ত তারা কিন্তু তখন পর্যন্ত ওই সিন্ধুক খোঁজার ব্যস্ত, ওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ওর জন্য, আবার আমার জন্য কিছুটা হলেও ইম্পর্টেন্ট। তারপরও আমি কিন্তু ওইদিকে খোঁজ না নিয়ে আমি কিন্তু এই ইঙ্ক ব্লট গুলোর দিকে তাকানো, মানে রোশাকের দিকে, মানে ইনফরমেশন বের করাটা হচ্ছে যে আসল ব্যাপার। কেন 6 ফুটে ওই মহিলা নিজের মৃত সন্তানের ঘাড়ে কামড় দিয়েছিল, কেনই বা আমি তাকে দেখলাম ওইখানে, এবং কেনই বা ওই ছেলেটাকে ওইখানে দেখলাম, ওই স্পেস, ওই স্পেসটার ওই মেমোরিতে আমার, আমার মেমোরিতে তারা কি করে? প্রশ্ন এটা না, আমার ওই স্পেসের মেমোরিতে তারা কি করে? থাম করে মাথার মধ্যে না একটা একটা অদ্ভুত ব্যাপার খেলে গেল। তারা কিন্তু আমার মেমোরিটা জানে, মানে আমার মেমোরিতে তারা এক্সিস্ট করে, মানে ওইখানে ওইখানে যে তাদের থাকা লাগবে এমন তো না, তারা কিন্তু এখানে কেউ মারা যায় নাই। ওই 6 ফুটি মহিলা কিন্তু শুরুর দিকে মনে হয়েছিল যে হয়তো ওইখানে মারা গিয়েছেন তিনি, কিন্তু এখন তো একটা ব্যাপার আমি একটু হলেও বুঝি, যে বুঝি ভাই যেটা ক্লিয়ার অলরেডি, যে সে হচ্ছে ছেলের মা। তাহলে সে ওইখানে কি করছিল, আর পরে আবার তার ছেলে, ওটা তো আমার মেমোরি। আর এইখানেই খটকা, ওরা আমার মেমোরির ভেতরে কি করে, বা আমার মেমোরির ভেতরে আসা যাওয়া কিভাবে, বা এই ক্রস কানেকশন কিভাবে হয়? তখন হয় কি, এখন যেইভাবে ইনফরমেশন বের করার চেষ্টা করি, তখন তো ওই উন্মাদ হরমত অবস্থা না আমার, তো ওই অবস্থায় অত বেশি বুদ্ধিমত্তা আমাদের আসতো না। ইনফরমেশন গ্যাদার করব কি, এবার জানার চেষ্টা করলাম এই মহিলার নাম কি, মহিলা বাড়ি কোথায়, কোথায় কি আসা বিষয়ে সবকিছু এখন এদিক ওদিক কোন জায়গা থেকে জানতে পারছি না। তা আমি আবার এই ভদ্রলোককে ফোন দিলাম এবং ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে আপনার প্রথম স্ত্রীর নাম কি? সে তার নাম বলল। নাম শোনার পরে কেমন জানি আরো বড় খটকা লাগা শুরু হল। আমি আমি এই নামটা কেন জানি চিনি চিনি মনে হয়, নামটা আমি বলবো না এখন, এটা আমি চিনি মনে হয়, মানে কেন জানি চেনা চেনা লাগে। এবং ওই সময় আমার ফোনে একটা শব্দ ভেসে আসে, আমরা মিনা কার্টুন দেখেছি না ছোট থাকতে, মিনা কার্টুনের ইন্ট্রোটা কিরকম, আমি বাবা মায়ের মানে অনেক আদরের মেয়ে, এরকম তো একটা ইন্ট্রো, তাই না? ওই সেম ইন্ট্রোটা বেজে উঠলো আমার ফোনে, কোনো কিছু নাই। ওই সময় আমার ফোনে স্ক্রিন কাজ করে না, স্ক্রিন খুব রেয়ারলি কাজ করে ওই সময়, এবং ওই 2-4টা লাইন আমাকে সে শোনালো স্ক্রিনে, মানে ওই গানটা তখন চলে আসছে এবং স্ক্রিনও কেমন জানি করা শুরু করলো। মাথার ভেতরে না তখন ঘুরতে শুরু করলো, মানে এটার সাথে কানেকশন কি, এটার সাথে কানেকশন কি, কারণ আমি কোনো কিছু ধরতে পারছি বা ধরার পথে রয়েছে, এই জন্য ফার্দার আমাকে কোনো কিছু বোঝানোর জন্য সে আমাকে মেসেজটা দিয়েছে যে আমি বাবা মায়ের শত আদরের মেয়ে বা এরকম কোনো কিছু। ওই জিনটোটা হিসাব করা শুরু, হিসাব করার চেষ্টা করছি, আনা মানে কিভাবে জানি মনে হয় যে আমি আমি নামের মহিলাকে আমি চিনি, আমি ওনাকে আমি চিনি, কিভাবে জানি আমার মনে হচ্ছিল। এবং 6 ফুটি মহিলা, 6 ফুটি এখন বলছে কিন্তু হাইট 6 ফিট, চেষ্টা করছি বোঝার, চেষ্টা করছি বোঝার, এবং হঠাৎ নিজে এখানে বসা, এই জায়গার পরিবেশ যে বদলাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমি যে বসা, আমার ওই জায়গার পরিবেশ বদলাচ্ছে, এবং হু হু করে কান্নার শব্দ আমার কানে আসছে, হু হু করে কান্নার শব্দ। তো যে সিনারিওটা আমি দেখলাম, ওই সিনারিওটা হচ্ছে আমার বাবা মারা যাওয়ার সময়, এবং ওই সিনারিওতে আমি এমন একজনকে দেখলাম, তাকে ওই সময় দেখার পর পর আমার মনে হলো, আরে একে তো আমি দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে, আর নামটাও তো উনারই। আরো বেশি অবাক হলাম, কারণ যেই মহিলার কথা বলছি এই মুহূর্তে, আমি তাকে বিবাহিত অবস্থায় দেখেছি, কিন্তু তার স্বামী এরকম না, যে স্বামীকে আমি দেখছি এখন, মানে হিসাব কোন দিক দিয়ে মিলছে না, মানে এই স্বামী আলাদা স্বামী, মানে অনেক কিছু হতেও পারে, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, কিন্তু তখন পর্যন্ত তার কোনো সন্তান নেই, এবং মিলটা কি তাহলে এইখানেই, যে আমি আমার মেমোরিতে তারা আছে দেখেই আমার মেমোরির ভেতরে থাকা ওই সিনারিওটাকেই ওই ওইখান পর্যন্ত নিয়ে গিয়েছে বোঝানোর জন্য, এমন কোনো কিছু নাকি অন্য কোনো কিছু? এতটা মানে এতটা ভেজাল হইতে পারে না যে ওনারা আমাকে কোনো মেমোরি মনে করানোর জন্য বা কোনো সিনারিও দেখানোর জন্য ওই ভয়ঙ্কর স্মৃতির দিকে আমাকে নিয়ে যাবে। মিলে না, তখনও মিলছে না, এখনো মিলছে না, হিসাব করছে, হিসাব করছে, এবং জানার তো অন্য কোন উপায় নেই। খাস করে আমার কানে আরো একটা কথা ভেসে আসলো, ওইটা আমার মায়ের এবং ওই মহিলার ভিতরকার কথা। কেন জানি হালকা আমার মনে হচ্ছিল যে তিনি তার শারীরিক মানে সাংসারিক অশান্তি নিয়ে আমার মার সাথে কথা বলছিলেন তখন। সাংসারিক অশান্তি হালকা হালকা কেন জানি মনে হয় যে দূরে থাকো, ভদ্রলোক ওনার স্বামী দেখতে সুবিধার না, তিনি তিনি একটা কোনো কিছু মানে কোনো কিছুতে জব করেন, তখন সারাটা দিনে মহিলা বাসায় একা থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে তার চেহারা দেখা যায় যে চেহারাটা সুবিধা লাগে না, মানে ওনার স্বামীর কোনো কিছু সুবিধা লাগছে না আমার, যে তারা কিভাবে আমার মেমোরির ভেতরে এক্সিস্ট করে এটা মোটেও বুঝে আসছে না। এই রোবসাক ইমেজগুলো এই সমস্ত কিছু কেন আমাকে ওই আমার ওই যে ভয়ঙ্কর স্মৃতি সেই স্মৃতির সাথে যোগাযোগ করায়, এবং এই স্মৃতির ভেতরে আবার কেন নিজেদেরকে তারা কেন নিজেদেরকে ঢুকাবে, অর্থাৎ তারা আমার মেমোরির ভেতরে আছে, আমার স্মৃতির ভেতরে তারা আছে। রোবসাকে সেই প্রথম ইংপ্লটটা ফায়ার, আমার মেমোরি, এবং তারা আমার মেমোরিতে এক্সিস্ট করে, এই মহিলা আমার মেমোরিতে এক্সিস্ট করে, এই যে পেয়ে গেলাম সে আমার মেমোরিতে এক্সিস্ট করে, এবং আরো ভালোভাবে ক্লিয়ার হইলাম আমি যে তার ডিভোর্স হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ডিভোর্স হয়েছে, এবং এরপরেই তিনি এই লোকের সাথে সম্ভবত তার বিয়ে হয়, এবং আমার জানার মতো এটা হয়তো তার দ্বিতীয় বিয়ে, মানে ওই ভদ্রলোকের সাথে এটা তার দ্বিতীয় বিয়ে, ওই ভদ্রলোকেরও মনে হয় এটা দ্বিতীয় বিয়ে, পরবর্তীতে ভদ্রলোক মনে হয় তৃতীয় বিয়েও করে, মানে এই যে যে ছেলে বাবার কথা বলছি এখন, যেই ছেলে হচ্ছে ওনার নিজের সন্তান আর কি। অর্থাৎ আমার গানটাও, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, এরকম কিছু না, তার মানে কি ডেট যে ছিল, যে মৃত পয়দা হয়েছে সে মেয়ে ছিল, মানে ছেলের সাথে যে পয়দা হয়ে গেছে সে কি মেয়ে ছিল নাকি? প্রশ্ন ঘুরপাক খায় না, প্রশ্ন ধীরে ধীরে ঘুরপাক খায় না। আমার ওই অবস্থা হওয়া শুরু হলো যে আমার এই মেমোরির ভেতরে তার তার জায়গাটা কোথায়, কেন, কোন কারণে যে সে আমাকে ইশারা দিল যে আমার মেমোরিতে সে এক্সিস্ট করে। এবং ওই সময় না একটা সহজ প্রশ্নের উত্তর আমার মাথায় ক্লিক করলো, ভাগ্য নয়, ভাগ্য নয়, এটা এমন কোন কিছু যে জিনিসটা আমার সাথে ওনার যোগাযোগ করায় দিছে, আবার মানে ওই ওই আন্টির তার সাথে আমার যোগাযোগ, তার সন্তান, তার সন্তান হওয়ার কথা ছিল না, হচ্ছিল না, তিনি কিছু একটা ছিলেন, এটা একটা সমস্যা, তার প্রচুর ট্রিটমেন্ট নিচ্ছিলেন, আর ওই ছোটবেলায় শুনতাম যে তিনি অনেক দিন হুজুরদের কাছে নাকি যেতেন, অমুকের কাছে যেতেন, তমুকের কাছে যেতেন। ওনার তাহলে সন্তান, যার সন্তানই হয় না তার দুইটা সন্তান, তারপরে প্রশ্নের উত্তর মিলে না, মানে কিছু একটা চলছে যে জিনিসটা ধরা যাচ্ছে না এখন পর্যন্ত। আমার এখানে কাজ কি? যদি যদি সে, যেহেতু সে আমার মেমোরিতে এক্সিস্ট করে, তার মানে কি যে তার ক্ষতির পেছনে আমার কোনো হাত আছে কিনা? এবং তার ছেলে, ছেলের যে পরিণতিটা হলো শেষ পর্যন্ত, এটা তো আমার হাত আছে। তাহলে কিন্তু মানে কেউ কি ভবিষ্যতে কোনো কিছু টের পেয়ে গিয়েছিল বা অতীত থেকে কোনো কিছু জানতো যে আমি এই ঘটনা ঘটাবো কোনো কিছু? মানে মানে প্রশ্ন, প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্ন। এবং ওই সময় আমার চোখের সামনে দেয়ালে একটা ইঙ্ক প্লট ভাসে, ইঙ্ক প্লট। বললাম না আমি উন্মাদ, উন্মাদের চোখে অনেক কিছু আসে। ওই ইঙ্ক প্লটটা হচ্ছে মানুষ, এবং সে তলিয়ে যাচ্ছে পানিতে, পানিতে তলিয়ে যাচ্ছে, বাঁচার চেষ্টা করছে কিন্তু তলিয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে সম্ভাব্য কোনো বিপদ থেকে সে বাঁচার চেষ্টা করছিল, এর মানে সম্ভাব্য কোনো বিপদ থেকে সে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করছিল। মানে প্রশ্ন যদি একটা উত্তর পাই তো আরেকটা হয় না, আরেকটা যদি উত্তর পাই আরেকটা হয় না। মানে এটার একটা এন্ডের দরকার, একটা শেষের দরকার। তখন আমি ফোর্সফুলি জিজ্ঞেস করলাম, যেই থাকুক না কেন আমার সামনে, আমি তো কবে দেখি না, আমি বললাম যে আমাকে সত্যটা দেখাও, সত্য কি জিনিস আমার আর ধরছে না মাথায়। কিন্তু কেউ আমাকে কোনো কিছু দেখানোর দেখাও নেই, কেউ আমাকে কোনো কিছু দেখানোর জন্য ঠেকাও না। আমি জানার চেষ্টা করবো যে সেই আমি সাহেব এখন আমার পাশে নেই, রয়েছে দিগন্ত তারা, যে এখন সিন্ধুকের খোঁজে। আবার এই সিন্ধুকের সাথে আবার কানেকশন রয়েছে, কারণ ওই যে ইংলট গুলোর ভেতরে না সিন্ধুকের ছাপ বোঝা যায়, অনেকগুলো ইমেজের ভিতরে কিন্তু সিন্ধুকের ছাপটা কিন্তু স্পষ্ট বোঝা যায়। আমি চিন্তা করছি তখনও, এবং মানুষ তলিয়ে যাওয়া মানে সে বিপদে বিপদে সে পড়েছে, বিপদে পড়েছে। কোন ধরনের বিপদ? এই আন্টির কি বিপদ ছিল, ওনার ছেলের কি বিপদ ছিল, ওনার সন্তানের কি বিপদ ছিল, কোন কারণে তিনি তার সন্তানকে কামড় দিয়েছেন, কেন? এই ভাবনাগুলোর ভেতরে আচমকা আবারও ওই রেডিও নয়েজ, ঠিক যেভাবে বাংলাদেশ বেতারের ঘটনা ঠিক ওরকম, মানে সরি বাংলাদেশ বেতারের যে নিউজটা বুলেটিন হইত ওরকম। এবং ওই বুলেটিনটা হওয়ার পরে না ফোনটা আবার থেমে যায়, ফোনটা থেমে গেল। এবার কেন জানি, কেন জানি মনে হচ্ছে যে পুরো ঘরের ভিতরে পানি ভরে যাচ্ছে। নিজের দিকে তাকালাম, না চোখ দেখছে পুরো ঘরে পানি ভরছে, কিন্তু পায়ে কোনো স্পর্শ নেই। এবং আমি জানি যে এটা হচ্ছে আমার মতিভ্রম, তো মতিভ্রমটা হতে দিলাম, কারণ আমি জানি এটা আমি ঠেকাতে পারবো না, কারণ আমি পানির কথা বেশি চিন্তা করছি আর পানিকে আমি ভয় পাই। ওই দিন রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম আমি, এবং স্বপ্নটা হচ্ছে অনেক আগে, তখন আমি ছোট, এবং আমি ওই আন্টিকে দেখি স্বপ্নে, এবং ওই আন্টির পাশাপাশি আমি বসা। তিনি একটু স্বাস্থ্যবান ছিলেন, তো তখন আর কি একটু স্বাস্থ্যবান। উনি আমাকে একটা কথা বারবার বলছিলেন, উনি আমাকে বারবার বলছিলেন, তোর যে জ্বর হলে যে তুই দূরে অন্ধকারের দিকে তাকিয়ে কান্না করিস, ওইখানে তুই কালো ছায়া দেখতে পাস, তাই না? তখন আমি উনাকে ক্যাজুয়ালি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, কারণ আমার হাতে তখন ইউ মানে ইউ ইউ ছিলটা, ইউ ইউ ছিলেন না তোরা সবাই, ইউ ইউ ওই ইউ ইউ ছিল আমার হাতে। তা আমি ওইটা ওরা দিয়ে খেলতে 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 আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ, উনি আমাকে বলেছিল যে তুই ওদিকে তাকাস কেন বারবার। আমি উনাকে তখন হ্যাঁ হ্যাঁই বলেছিলাম, কিন্তু উনি আমাকে সেখানে হাতে কোনো উত্তর নিতে পারেন নাই। আমার ওই ড্রিমটা ওইখানেই শেষ, কারণ এটা বাস্তব হবে না কখনই, কারণ এটা অতীতের একটা জিনিস যেটা আমার মেমোরিতে রয়েছে।
কালো,
কালো ছায়া, কালো ছায়া, কালো পানি, পানি, পানিতে ডুবে যাচ্ছে মানুষ, মানুষ পানিতে ডুবে গেলে কোথায় ডুবে? অতল অন্ধকারে তো, তাই না? অতল অন্ধকার। ওই মহিলা কোথায় বসেছিল? অন্ধকারে বসেছিল। ওই যে রাস্তাটা যেদিকে বাম দিকে মোড় নিয়েছে, মোড় নেয় নাই, কিন্তু রাস্তাটা কার্ভ হয়েছে দিক দিয়ে, ডান দিকে ওই জায়গাটা অন্ধকার ছিল না, ওইখান থেকে সে উঠে এসেছিল না? আর আমি তাকে দেখেছি বাচ্চা কামড়িতে অন্ধকার জায়গায়, তার ছেলে বিছানার নিচে যা ছিল ওইটাও অন্ধকার জায়গা, তার ছেলে যেখানে মারা গিয়েছে ওই জায়গা অন্ধকার জায়গা, তার মানে কেউ আছে। কিন্তু কেন, কেন এই কেন হিসাব তখন শুরু হলো আমাদের ভেতরে, মানে আমাদের ভেতরে, কারণ এটা ততক্ষণে দেখুন তো তারা সেখানে এসে উপস্থিত, মানে সেও কিন্তু আমার থটটা বুঝে গিয়েছিল। এই জন্য যেহেতু দুজন বুঝে গিয়েছে, সে কোনো না কোনো ভাবে ইনভলভ, এই জন্যই সে আমাকে মেমোরি দেখাচ্ছে, মানে আমার তো এখানে ঢোকার কথাই ছিল না। তারা আমার মেমোরিতে এক্সিস্ট করে, আর ব্ল্যাক লিকুইডের কোনো না কোনো হাত তো আছে তাদের জীবনে, এখন এটা খুঁজবো কিভাবে, খুঁজবো কিভাবে বলেন? ঠিক ওই সময় দিগন্ত তারা আমাকে আস্তে করে বলল, কোনোভাবে কি তুমি জানো সিন্ধুকের লোকেশনটা কোথায়? আমি বললাম আমি জানি না। দিগন্ত তারা বলল, ওই সিন্ধুকের লোকেশন তুমি জানো, কিন্তু একটু হলেও জানো, ওই ছেলে আর ওই ছেলের মা তোমার মেমোরিতে এই জন্য, কারণ তাদের ওই ছেলের মা তো এখানে ছিল তোমার মেমোরিতে, এখন ছেলের সাথে যে ছিল সেই এন্টিটি কিন্তু ওই একটা জিনিসে নাড়া দিয়ে গেছে এখানে, ওই এন্টিটি সে যে জিনিসটা নাড়া দিয়ে গেছে তা হচ্ছে ব্ল্যাক লিকুইড, এর সাথে জড়িত। তার জীবন যত ঘটনা ঘটেছে, তার জীবন যেভাবে এলোমেলো হয়েছে, তার সন্তানের জীবন যেভাবে এলোমেলো হোক না কেন, এই সব কিছুর সাথে ব্ল্যাক লিকুইড জড়িত। এই জন্য প্রত্যেকটা রোজ এক ইঙ্কব্লটের ভেতরে সিন্ধুকের ছাপ রয়েছে। এখন দিগন্তের তারা আমাকে ইমিডিয়েটলি ওই সময় বলল, সিন্ধুকের যে ছাপ মানে সেই সিন্ধুক না, যে সিন্ধুক আমি খুঁজছি ওই সিন্ধুকও হতে পারে, আবার এই সিন্ধুক কিন্তু দিলকে বোঝায়, দিল, দিল, আমাদের যে দিল। আবার ইকুয়েশন বদলে গেল এখনই, অর্থাৎ এখন পর্যন্ত প্রত্যেকটা ইংব্লডের ভেতরে সে ছেলে মানে সে ছিল, অর্থাৎ সিন্ধুক ছিল, সিন্ধুক এখন যদি দেখুন তো তারার হিসাবটা ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের দিল, তাহলে সিন্ধুকটা হচ্ছে ওই পাওয়ারের দিল, মানে ওই জায়গার দিল, দিলটা কোথায়? তো যখন দিগন্ত তারা জিজ্ঞেস করলো দিল কোথায়, আমি তো হাত দিলাম বুকে, এবং যখন আমি বুকে হাত দিলাম, থাম করে আমার মাথার মধ্যে আসলো ওই ছেলের দিল আর ওই ছেলের মার দিল কোথায়? কবরই তো, কই কই, তা তো কবরই তো, তাই না? মানুষ যেখানে মরে তার দিল তো সেখানেই না, তার বডি সেখানেই তো। অর্থাৎ আমি আবারও বলি, মানে আপনি মারা গেলে আপনাকে যেখানে দাফন করা হবে আপনার শরীরের প্রতি সেখানে না, তাহলে আপনার দিলও তো সেখানে। ছেলের কোনো কিছু এক্সিস্ট করে না, কারণ ছেলেকে আমরা পেয়েছিলাম, ছেলেকে কিন্তু আমরাই ঠান্ডা আমাদের বলেছি, ও যে ঘটনা ঘটে গেছে, যে ঘটনার ব্যাপারে বলা যাবে না, ওই বিছানার নিচের ব্যাপার, ওইটার আগঢাক করার জন্যই তো বলা হয়েছিল যে তুই ছেলেকে নিয়মভাবে পড়বি। দিল, দিল মানে সিন্ধুক, মানে এখন এখানে সিন্ধুক, তাহলে ওর মা, ওর মার কবর কোথায়? এখন ওর মার কত কবরের কথা জিজ্ঞেস করি কিভাবে আমি ভদ্রলোককে? দিগন্ত তারা তখন আমাকে ইনসিস্ট করতে শুরু করলো যে তোমাকে এই মুহূর্তে যেইভাবে হোক এই ভদ্রলোককে বুঝিয়ে আমাদের কই জায়গায় পৌঁছাতে হবে তাড়াতাড়ি। কিন্তু আমি দিগন্ত তারাকে বললাম, ধরো সব ঠিক এখন পর্যন্ত, তাহলে এই খেলার নায়ককে, এই খেলাটা ওই দিন খেলবে কেন? তুমি বলছো যে ওই দিন মানে এই খেলা খেলার অ্যাবিলিটি রাখে না। তখন দিগন্ত তারা আমাকে বলল, একজন তো রাখে। এবং ঠিক যখন দিগন্ত তারা বলল একজন তো রাখে, একটা শব্দ হলো আমার ফোনে, এবং ওই শব্দটা হচ্ছে আবহাওয়ার বিশেষ বুলেটিন, কোন কোন দিক থেকে ঝড় শুরু হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত। আমি তো বুঝতে পারলাম, কিন্তু তার হাত কেন রয়েছে, কিভাবে রয়েছে এটা তো জানা দরকার। কিন্তু তার আগে দরকার সিন্ধুকের খোঁজ, এবং আমরা যে হিসাবটা মিলিয়েছি সিন্ধুকের খোঁজ আমরা ওইখানেই পাব। এবং তখন ওই সিন্ধুকের কাছে গেলে জানা যাবে সিন্ধুক যে জায়গায় ছিল সেখান থেকে সরে কিভাবে এখানে আসলো। ছেলের বাবার সাথে আমরা কথা বললাম, এবং কথা বলেই আমরা ওই জায়গাটা খুঁজে বের করলাম যে এখানে তার স্ত্রীকে দাফন দেওয়া হয়েছিল। মনে আছে আপনাদের যে সে গলায় ফাঁস নিয়েছিল, কিন্তু ফাঁস নেওয়ার পরেও সে ওই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে তার শরীরের নিচের অর্ধেক পুরোপুরি পুড়ে গিয়েছিল। তাকে এমন জায়গায় দাফন দেওয়া হয় সেটা হচ্ছে যে জায়গায় দাফন দেওয়া হয় না বাকি সবাইকে, অর্থাৎ একটা সেপারেট জায়গায় শুধুমাত্র তার কবরটাই রয়েছে। এবং কবর এখন কয়েকটা গাছ ওই কবরের উপরে দাঁড়ানো, মানে ঠিক কবরের অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে একটা গাছ দাঁড়ানো, খুবই বড় গাছ। যখন আমি সেখানে যাই আশপাশের দিকে তাকাই, তখন আমার নজরে কিচ্ছু পড়ছে না, কোনো কিছু না, কিন্তু আমার তার জন্য আফসোস লাগছে। ওনার সাথে আমার আবার দেখা হয়ে গেল, যার সাথে আমার দেখা হওয়ার কথাই ছিল না কোনোদিন, দেখা তো হয়ে গেল গেলই, সেই সাথে এখন আমি তার এমন এক জায়গায় দাঁড়ানো যেটা হচ্ছে তার শেষ জায়গা। আমি তখন অনেক ধরনের কথা ভাবছিলাম। ঠিক ওই সময় কাদামাটি যেভাবে অনেক সময় চোরা বাড়ির মতো কাজ করে, এরকম একটা ঘটনা ঘটলো আমার সাথে। আশপাশের নরম মাটির ভিতরে এমন ভাবে গেড়ে যেতে লাগলাম যেভাবে আমার কারোর কথা নয়। এবং আমি ওইখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আশপাশে কোথাও সিন্ধুক দেখতে পাও? তখন দিগন্ত তারা আমাকে বললো, হ্যাঁ সিন্ধুক তো আমার চোখের সামনেই। তখন আমি বললাম, কোথায়, কোন দিকে সিন্ধুক? সে তখন আমাকে ইশারা করে বলল, তুমি তো সিন্ধুক, তো তুমি এমন কিসের কথা বলছো? সে বলল, তুমি ভালো করে দেখো সিন্ধুক, তুমি এখানে সিন্ধুকই তো এসছে, সিন্ধুকের রূপেই তো তুমি দাঁড়ানো এখানে, এই জন্যই তো কিছু। আমি অবাক হয়ে গেলাম যে কি রে, কি কথা বলে আমাকে, আমি সিন্ধুক, আমি সিন্ধুকের রূপ, মানে এগুলো কোন ধরনের কথা? তখন দেখুন তো তারা আমাকে বলল, তুমি একটু নিচে বসো। আমি যখন বসলাম, মানে এখন তো সবকিছু লেভেল ওয়াইজ না, আমার হুট করে কেমন জানি মনে হলো যে মাথা চক্কর দিয়ে উঠলো আমার। আমি উঠে দাঁড়ালাম, হালকা হালকা একটু ব্ল্যাক আউটের মতো কন্ডিশন হলো আমার। ওই ব্ল্যাক আউট কন্ডিশনের ভেতরে আমি আমার পকেট থেকে সিন্ধুক বের করছি, আমি আমার পকেট থেকে সিন্ধুক বের করছি, আমার পকেট, প্যান্টের পকেট। আমি যখন আমার পকেট থেকে সিন্ধুক বের করছি, যে সিন্ধুক আমার হাতের ভিতরে ছিল, ওই হাত থেকে অপর হাতে যেতে যেতে বড় হয়ে যাচ্ছে, এবং দুই হাতে ধরতে ধরতে আরো বড় হয়ে গেল, এবং মাটিতে রাখতে রাখতে সেটা আরো বড় হয়ে গেল। এইটা দেখো তো আমি অবাক, এটা তো ম্যাজিক ছাড়া অন্য কোনো কিছু না, এটা একটা ট্রিক ছাড়া অন্য কোনো কিছু না। কিন্তু তখন আবার আমার হুশ আসে, পকেট থেকে তা কখনো সিন্ধুক বের হয় না, বের হয়, কিন্তু যে সিন্ধুকটা আমার চোখের সামনে ছিল যেটাকে আমি দেখতে পারিনি, এইবার কিন্তু আমি সেই সিন্ধুকটাকে দেখতে পাচ্ছি, ঠিক গাছের পেছনে রাখা। এবং দেখুন তো তারা এগিয়ে যেয়ে সেই সিন্ধুকটা সে নেয়, এবং সিন্ধুকটা নেওয়ার পর থেকে সে এতটা রিলিফ পায় যতটা রিলিফ পাওয়ার কথা ছিল না তা, সে এতটা শান্তি পায় তখন। কিন্তু এটাই সব কিছু না, আমি জানতে চাচ্ছিলাম ওনার সাথে হয়েছিল কি, কেন তিনি গলায় দড়ি দিয়েছিল আর কেন তো ছেলের এই অবস্থা হলো শেষ পর্যন্ত। আর ওই জিনের ইন্টেনশন কি ছিল, ব্ল্যাক লিকুইডের এখানে কি পার্ট রয়েছে সেটা আমার জানা দরকার। এবং যখন আমি দিগন্ত তারাকে বললাম আমার তো অনেক প্রশ্নের উত্তর জানা দরকার, তখন সে আমাকে আলত করে ছুঁয়ে পড়ল, তাই প্রশ্নের উত্তর জানতে চেয়েও না। প্রশ্নের উত্তর আমার কাছে একদম পরিষ্কার, কিন্তু আমি ইনসিস্ট করলাম যেন আমার জানা দরকার। এবং ঠিক সেই মুহূর্তেই আমার চোখের সামনে চারপাশ কেমন যেন বদলে যেতে শুরু করলো, এমন ভাবে বদলে যেতে শুরু করলো যেন মানে আমার চোখের সামনে আপনি গ্রাফিক্সটা চেঞ্জ করে দিয়েছে সবকিছু। এমনিতেই তো অন্ধকার হয়ে এসেছিল প্রায়, কিন্তু আশপাশ না আরো ভারী আরো কালো অন্ধকার হয়ে গেল। কালো অন্ধকার যখন হয়ে গেল তখন আমি দেখতে পেলাম কি জানেন, আমি বসে রয়েছি, আমি ক্লাস থ্রি এর আমি, কারণ আমার গলায় তখন টাই থাকতো এবং হাফ প্যান্ট পরা মোজা এবং শু পরা ছিল, আমি নেভি ব্লু প্যান্ট মানে হাফ প্যান্ট এবং সাদা জামা শার্ট আর কি, এবং কাঁধে ব্যাগ নিয়ে আমি বসে রয়েছি, আমার আশপাশে কেউ নাই। এবং যখন আমি জিজ্ঞেস করলাম এইখানে আসার কারণ কি, তখন আমাকে উত্তর দেয় এখানে আসার কারণ আমি আনতে চেয়েছি এই জন্য। চিন্তা পারো তাকে সে না, আমি বললাম যে না আমি চিন্তা পাই না। সে বললো যে দেখো ভালো করে চিন্তা করে দেখো তো তাকে চিন্তা পারো কিনা। অস্বীকার করছো কেন, কারণ তুমি এত দূর থেকে এখানে এসে পৌঁছে গেছো, তুমি এখন অস্বীকার করবে কেন? আমি ভেবেছিলাম যে তুমি কখনোই জানতে পারবে না, কিন্তু সে বজ্জাত, সে বজ্জাত সবকিছু জানিয়ে দিয়েছে তোমাকে। একটা সিম্পল প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তুমি আজকে ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছ। তোমার মেমোরি দ্বারা কি করে এটাই তো, তাই না? ওরা তোমার মেমোরিতে এক্সিস্ট করে, কিন্তু ওদের জীবনের সাথে তোমার কোনো সম্পর্কই নেই। বরং সেই নারী আমি তাকে সাহায্য করেছি। সে সর্বদা কামনা করত সন্তান, এমন নয় যে সে অসুস্থ ছিল, না সে সুস্থ ছিল, কিন্তু তার আরো কিছু সময় প্রয়োজন ছিল। সে সন্তান কামনা করতে, এমন নয় যে কার কাছে যে যে সে সন্তান কামনা করেনি, করা কি কি সে করেনি, সব ধরনের কাজ সে করেছে। মানুষ যখন ডেসপায়েট হয়ে ওঠে তখন তাকে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় দাঁড় করানো যায়, সে ডেসপায়েট ছিল, এই জন্যই তো আমাদের ভেতরে এটা ডিল হয়। তার দুই সন্তান হবে, এর ভেতরে এক সন্তান আমার জন্য শেষ করে ফেলতে হবে। এমন না যে বলির কথা বলছি তা না, আমি শুধু এটাই চাই যে সে সবার সামনে তাকে মেরে ফেলুক। সে এই কাজই করে, পারতপক্ষে এই কাজ তার জন্য অনেক সহজ। সে এই কাজ করে, তার সন্তানকে সে মেরে ফেলে, তার পরবর্তীতে আর কোনো সমস্যা তৈরি হওয়ার কথাই ছিল না। সমস্যাটা তৈরি কখন হয় জানো, যখন অদ্ভুত ভাবে তার সন্তানই আমার শত্রু হয়ে দাঁড়ায়, তোমার মতো করে। তাকে তো সরিয়ে দেওয়া উচিত একদম, এই জন্য সিদ্ধান্ত নিলাম তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তার আগে আমি তোমাকে এটাও বলি, সেই নারী সে কিন্তু ঠিকই সন্তান প্রসব করত, আরো কিছুদিন পরে তাকে কোনো কিছু করতেই হতো না, কিন্তু সে অস্থির হয়ে উঠেছিল, যেটা নেচার, যেটা স্বভাব। সে জানত না তার জন্য সময়টা আর কি অতিরিক্ত বেশি সময়, ফলে ফলে সে তার সেই সন্তানকে কিন্তু মেরে ফেলে। এখন মেরে ফেলার পরে কি হয়, বিভিন্ন ধরনের ডিপ্রেশনে তোমাকে হামলা করে জর্জরিত করে ফেলবে। সে ডিপ্রেশনে আক্রান্ত ছিল, সে ডিপ্রেশনে আক্রান্ত ছিল এবং সে শেষ পর্যন্ত ঠিক নিজেকে শেষ করে ফেলেছে। করাটা স্বাভাবিক, করাটা স্বাভাবিক, কিন্তু তার ছেলে সব কিছু ঘেটে ঘুটে বের করে ফেলেছিল। এই বয়স হতে হতে সে আমার অস্তিত্বের ব্যাপারে জানতে পেরেছিল, সে এটাও জানতে পেরেছিল যে এই পিতা তার পিতা নয়, শুধুমাত্র তার মাই মা। এই অবস্থায় এই ছেলেকে সরানো উচিত ছিল কেন? কারণ সে যদি জানতে পারে তার পিতা কে আর আমি কে, তখন তা আমার জন্য সাম্রাজ্য ভাগ করার মতো ব্যবস্থা তৈরি হয়ে যায়। আমি তো অবশ্যই আমার সাম্রাজ্য ভাগ হতে দেব না। তার জন্য আমি স্টেপ নিয়েছিলাম, তার জন্য আমি যাকে দিয়ে স্টেপ নিয়েছিলাম সে সেই ছেলের কাছে যাওয়ার পরে স্টেপ তো নিল কিন্তু তাকে জীবিত রেখেছিল, তাকে সে জীবিত রেখেছিল। এবং একসময় সবকিছু ফুরিয়ে যায়, যতক্ষণই তোমাকে জীবিত রাখত না কেন একসময় তোমার জীবনী শক্তি ফুরিয়ে যাবে। আর এই জন্যই সে রাস্তা খুঁজছিল। প্রথমে সিন্ধুক সরিয়েছে, সে সিন্ধুক সরিয়ে সেই সিন্ধুক এইখানে এনেই রেখেছে যাতে সিন্ধুকের পেছনে মরিয়া হয়ে যাও তোমরা, অথচ তোমরা এর ব্যাপারে জানতেই না কিন্তু সে তোমাদের ব্যাপারে জানত। তার চালে তোমরা মরিয়া হয়ে উঠেছ সিন্ধুকের খোঁজে। এবং বলতেই হবে একজন সাধারণ জিন হয়ে সে বুদ্ধিমত্তার সহিত একটা বড় ধরনের কুটচাল দিতে পারে। ওই কুটচালের অংশ হিসেবেই এখন যা হচ্ছে তা। তোমার এখানে থাকার কথা ছিল না, আর তোমার এই সিন্ধুক নিয়েও অত অস্থির হওয়ার দরকার ছিল না। আমি জিজ্ঞেস করলাম, তার মানে মানে মহিলার মরার পেছনে হাত তোমার আর ছেলের মরার পেছনে হাত তোমার? সে এমন ভাবে আমাদের তাকালো, তার মনও তাই যেন সম্মতি। এরপরে সে ওখান থেকে চলে যায় আর আমি আমার নিজের সেন্সে ফেরত আসি। আমি আমার নিজের সেন্সে যখন ফেরত আসি তখন দিগন্ত তারা আমাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? বললাম যে ওইখানে ছিল। তখন দিগন্ত তারা আমাকে বলল, আমি তোমাকে বলি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এই ছেলে তোমার ব্যাপারে জানতে পেরেছিল, জানতে পেরেছিল যে তোমার সাথে ওর মায়ের যোগাযোগ ছিল, একদম কাছাকাছি ছিল তুমি তার মায়ের। সে যখন জানতে পেরেছে ব্ল্যাক লিকুইডের ব্যাপারে, সে সেই কথাটুকু খুবই কৌশলে রেকর্ড করে রেখেছিল কারণ সে জানত তার জীবনের উপর বিপদ ঘটছে। ফলশ্রুতিতে সে আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পরে যে জিনের মাধ্যমে সে আক্রান্ত হয়েছে না, সেই জিনও কিন্তু আবার রাস্তা তৈরি করার জন্য এই ইঙ্ক প্লট গুলো দিয়ে তোমাকে বারবার বোঝাচ্ছিল তোমার মেমোরিতে ওরা রয়েছে, অর্থাৎ এদেরকে তুমি চিনো, সন্তানকে চিনো না, নারীকে তুমি ঠিকই চিনো। উদ্দেশ্য কি ছিল তা এখন পর্যন্ত জানা খুব কঠিন, কে কেন কোন উদ্দেশ্যে কোন কাজ করে তা আসলে বুঝাই কঠিন, কিন্তু সেই কিন্তু কৌশলে আমাদের সিন্ধুকটা এখানে এনে রেখেছে যাতে করে তুমি এই পর্যন্ত আসো। আর আমি তোমাকে বলি কেন, তুমি কি ওইখান থেকে এই পর্যন্ত এসছো? এটা সেই জিন কেন চেয়েছে জানো? যাতে তুমি তার জন্য একটু দোয়া করতে পারো, কারণ এই নারী তোমাকে অত্যন্ত ভালোবাসত যখন তুমি ছোট ছেলে। তুমি জানো না তুমি যখন ছোট ছেলে তুমি কত সুন্দর ছেলে, এবং এই জন্য সে তোমাকে অত্যন্ত ভালোবাসত, কারণ তোমার চেহারা একটা লালচে ভাব থাকতো আপেলের মতো ওই ছোটবেলাতেও। যদি তুমি তার এইখানে দাঁড়িয়ে যদি তার জন্য একটু দোয়া করো তাহলে তার অনেক উপকার হতে পারে। এই ভেবেই সে যেমন এইখানে পাঠিয়েছে সেই সিন্ধুককে, ঠিক তেমনি বিছানার নিচে যা দেখেছ সে তাকে গার্ড করে রেখেছিল যাতে পরিবারও বিপদে না পড়ে। আর এই পরিবারকে বিপদের হাত থেকেও সে যেমন বাঁচিয়েছে সেই জিন, মানে ছেলের পরিবারের অন্যান্য সদস্যদেরকে, ঠিক তেমনি সে কিন্তু ব্ল্যাক লিকুইডের হুকুমের বাইরেও যায়নি। এবং শেষমেশ যা যা ঘটেছে পূর্বে তা একদম স্পষ্ট। এখন আমি এটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, আমি মাটির দিকে তাকিয়েছিলাম এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলেই যাচ্ছি, কারণ রহস্যর রহস্য উন্মোচন নিয়ে কথা নয়, কথা হচ্ছে এরা আমার মেমোরির একটা অংশ, তারা আমার স্মৃতির একটা অংশ। এবং একজন চীনের কৌশল, কূট কৌশল বলি আর অপকৌশল বলি আর সুকৌশলই বলি, যাই বলি না কেন, সে আমাকে জায়গা পর্যন্ত এনেও ফেলেছে আর সে তার বাকি কাজ সম্পন্ন করে ফেলেছে। এবং তার দরকার ছিল একটা অর্ডার, যে অর্ডার দিলে সে ওইখান থেকে ছুটে পালাতে পারবে, সে অর্ডারটাই কিন্তু আমি দিয়েছিলাম। আমারই অগোচরে আমি বলেছিলাম যে ট্রেনের লাইনে কি করা লাগবে, কারণ তার মুক্তির একটা মাত্র রাস্তা তা হচ্ছে অর্ডার ফলো করা। এতক্ষণ পর্যন্ত সে অর্ডার ফলো করেছিল সে সিন্ধুকের, আর যখন আমি বলেছিলাম তখন সে অর্ডার ফলো করলো আমার। এবং আমি এখান থেকে চলে আসি। আমি জানি এই ঘটনাটা বুঝতে অনেক বেশি কষ্ট হবে আপনাদের, কিন্তু আমি চেয়েছি এই ঘটনাটা এবার ঈদেই বলতে, কারণ আমার অনেক ইচ্ছা ছিল এই ঘটনার ব্যাপার আপনাদেরকে বলার। আর কখনো কখনো আপনারা আমার ভেতরে কারো না কারো মেমোরিতে এরকম আসা যাওয়া করতে থাকা মানুষদেরকে নিয়ে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটেও যেতে পারে পরবর্তীতে। নিজেদের খেয়াল রাখবেন, নিজের পরিবারের সবার খেয়াল রাখবেন। আর আমি বিদায় নেই, আল্লাহ হাফেজ।